This track was downloaded from fusionbd.com.
কমলাপুর রেল স্টেশন থেকে আমরা রওনা দিই ইল্লাপাড়ার উদ্দেশ্যে। প্রায় 5 ঘন্টা পর আমরা পৌঁছে যাই ইল্লাপাড়ায়। আমরা জানলাম ঠিক আছে, বাট আমাদের কিন্তু পছন্দ, আমাদের কিন্তু অনেকখানি যাইতে হবে,
থাকতে হবে, এবং রিয়েল এক্সপিরিয়েন্স মানে অ্যাডভেঞ্চার।
আমি যাদেরকে চিনি এরকম কাউকে আমি শুনিনি যে উল্লাপাড়ায় যাবো।
না, আমি নিজেও এখান দিয়ে গেছি কিন্তু কখনো নামা হয়,
নামা হয়নি,
এবং আমি জানতামও না এখানে কি আছে।
একটা নতুন জায়গায়,
এবং সবচেয়ে বড় কথা, এত রাতের বেলা এত ছোট একটা স্টেশনের মধ্যে যখন মানুষজন থাকে না, অন্যরকম কিন্তু একটা মজা আছে।
একটু পর আর একটাও মানুষজন থাকবে না, কারণ আমাদের সামনে অনেক দূর হেঁটে যেতে হবে।
আমাদের এখন রেল লাইন ধরে মানে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ট্রেন কখনো তো থামেই না, ইভেন মানুষও কখনো
যায় না। অনেক পুরাতন একটা মসজিদ ওখানে ছিল যেটাতে কিনা এখন আর কেউ থাকে না।
এবং আমরা যেখানে যাচ্ছি, আমরা একটা মানুষের কাছ থেকে শুনে যাচ্ছি সে কোনো একটা তার ইনসিডেন্টের কারণে সে সেখানে দৌড়ে যেতে বাধ্য হয়েছিল, তারপরে সে সেই ঘটনার সম্মুখীন হয়। তো আজকে আমরা সেখানেই যাব।
চল তাহলে যাই, আর ঘটনা ওই জায়গার ঘটনা তো এখন না, পরে
পরে।
ওকে, পরে। রেল লাইন ধরে 2-3 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। যে জায়গাটি সম্বন্ধে আমরা তেমন কিছু জানি না, বাট আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাটাই সেই জায়গা।
ওকে, ট্রেন লাইনের ধারে বসে আছি আমরা, ট্রেন লাইন থেকে একটু দূরে,
একটু দূরে। দেখুন, আমরা কিন্তু এই জায়গাটা মোটামুটি একটু আন্দাজই আসতে হয়েছে। এটা আমার মনে হয় আমাদের শ্রোতাদেরকে তো আর ইয়াদ করে লাভ নেই।
আসলে এই জায়গাটার স্পেসিফিক কোনো নামও মনে হয় নাই।
নাই, আসলেই নাই,
আমরা জানি না,
জানি না।
শুধু এতটুকু জানি ওখান থেকে হেঁটে আসতে হবে 2-3 কিলোমিটার।
উনি একটা সাদা ওয়ালের কথা বলেছিলেন, ভাঙাচোরা, আমরা সেই সাদা ওয়াল দেখে থেমে গেছি, আমরা আর কিছু জানি না।
রাইট, তো যাই হোক, আমরা সাথে যারা আছে তাদের কাছেই শুরু করি।
সাদাওয়ালের কাছে যেখানে কেউ আসে না, যেখানে কোনো পথ নেই, রিক্সা নেই, গাড়ি নেই, ঘোড়া নেই, যেখান থেকে শুধু একটা ট্রেন লাইন চলে গিয়েছে আর মাঝে মাঝে ট্রেন চলে যায়, সেখানে ওই লোকটা কেন থেমেছিল এটা না হয় আরো পরে বলি,
আরো পরে বলি। তবে এতটুকু বলি যে আজকে হয়তোবা ট্রেন লাইনের ধারে বসে ট্রেনের কোনো ঘটনাই আমরা যদি পেয়ে যাই, তাহলে হয়তোবা একদম টাইমিংটা খুব ভালো হয়ে যাবে।
প্রথমে কার কথা শোনা যায়, বল, কার গল্প শুনবো
প্রথমে? কি আমরা আশরাফুল ভাইকে দিয়ে শুরু করবো?
লেটস বিগিন
উইথ ওকে।
ওয়েল ফ্রেন্ডস, আবারও দর, আর দর মানে আমাদের সাথে কোথাও না কোথাও থেকে কোনো না কোনো অতিথি এসে জয়েন করে
এবং কোথাও না কোথাও বসে,
অবশ্যই কোথাও না কোথাও বসে, আর আমরা এখন কোথাও না কোথাওই বসে আছি। কোথায় বসে আছি সেটা
তো এর মধ্যে জেনে গেছেন, এবং এর ঘটনা পেছনের কাহিনী সমস্ত কিছু পেয়ে যাবেন।
বাট ওনারা কিন্তু জানেন আমাদের আজকের অতিথি যেই ঘটনাগুলো বলবে সেই ঘটনাগুলো অ্যাকচুয়ালি কোথায় ঘটেছে, which is a little bit interesting for me, because আমরা অনেক ঘটনা শুনেছি, বাট স্বয়ং দেশের বাইরে গিয়ে কেউ কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স নিয়ে এসে নিজে থেকে আমাদেরকে বলেনি। হয়তো আমরা ফেসবুকে ফিডব্যাক পেয়েছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম।
এবং আমি আর তুই অনেকবার কিছু ঘটনা শেয়ার করেছি, দেশের বাইরের অনেক কিছু ঘটনা আমরা বিভিন্ন ভাবে জেনেছি,
বাট আমরা প্রত্যক্ষদর্শী নিজেরাও ছিলাম না, আবার যারা দেখে আমাদেরকে পাঠিয়েছে তাদেরকে আমরা প্রত্যক্ষভাবে দর্শন করতে পারিনি।
রাইট,
সো আলটিমেটলি এই কম্বিনেশনটা এবারে বোধহয় মিলল।
এই প্রথমবারের মতো আমরা এমন একজনকে ডরের গেস্ট হিসেবে পেয়েছি যে আমাদের জার্নিতে এসছে, এবং সে যে এক্সপিরিয়েন্স গুলো তার বলবে, এক্সপিরিয়েন্স গুলো ঘটেছে দেশের বাইরে, ইউকে তে। সো আমরা একটু তার পরিচয়টা প্রথমে নিয়ে নিই।
আমি আশরাফুল ইসলাম, আমি ইউকে তে ছিলাম ফর দ্য লাস্ট 5 ইয়ার্স।
আচ্ছা,
আমি ওখানে বিজনেস নিয়ে পড়াশোনা করছি, প্লাস হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতাম। আমার ব্যান্ড ছিল, বেসিক্যালি আমি মিউজিশিয়ান।
ওকে, রাইট। As a musician, আপনি ইউকে তে পড়াশোনা করেছেন, ইউ মাস্ট হ্যাভ লেড আ রিয়েলি মডার্ন লাইফ। এই মডার্নাইজড লাইফ এর মধ্যে যখন কিছু একটা সুপারন্যাচারাল বা অলৌকিক কিছু যখন ঘটে, হাউ ডিড ইউ ফার্স্ট ফিল, যেটা সেটা আমাকে একটু বলেন যে আপনার অনুভূতিটা কেমন ছিল যখন এই ধরনের একটা কিছু আপনি বিশ্বাস করতে বাধ্য হলেন।
অ্যাকচুয়ালি দিস ইজ রিয়েলি আনএক্সপেক্টেড, কারণ হচ্ছে ওইখানে বেসিক্যালি এটা দেশ থেকে কখনো ভাবিনি যে ওখানে কিছু এরকম থাকতে পারে, বাট মানে ওখানে বাড়িগুলো প্লাস হচ্ছে ওদের যে ট্রেডিশন, ট্রেডিশন গুলো দেখার পর অ্যাকচুয়ালি মানে জিনিসটা ফিল হয় প্রায় সময়। ওদের যেমন অনেক পুরানো পুরানো ওদের মানে কুইনের বাড়ি অথবা যাই হোক, সবকিছু একটা ট্রেডিশনাল অনেক ইয়ে আছে। যেমন টাওয়ার ব্রিজে একটা জায়গা আছে, ওইখানে আগে এক সময় সব মানুষকে শাস্তি দেওয়া হতো, ওইখানে বিভিন্ন প্রকার টর্চার করা হতো। তো ওইখানে গেলে এখনো নাকি রাতের বেলা অনেক সময় অনেক মানুষ দেখে যে মানে কিছু একটা হচ্ছে এই টাইপের, অনেক 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 কিছু খেয়াল করে। লন্ডন যে জায়গাটা ট্রেডিশনাল একটা জিনিস থেকে যায়, ওখানে দেখলেই একটা গাছি উঠে ওঠার মতো কিছু কিছু প্লেস
মানে
এরকম।
অ্যাকচুয়ালি আই শুড টেল মাই লিসনার্স, আমি শ্রোতা বন্ধুদের একটু বলে রাখি যে ট্রেডিশনাল বলতে সাফুল ভাই যেটা মিন করছে, লন্ডন ইজ আ ভেরি এনশিয়েন্ট সিটি, মানে প্রাচীন একটা শহর, এবং তাদের যে বিভিন্ন রকম মানে মনিউমেন্টস গুলো আমরা যেগুলো বলি অ্যাকচুয়ালি, যেমন আমরা ময়না মন্দিরে গিয়ে যেটা ফিল করি,
রাইট,
হ্যাঁ অনেক পুরনো একটা মন্দিরে ঢুকলে বা একটা মসজিদ দেখলে আমরা যেটা ফিল করি, পুরো লন্ডন শহরটাই কিন্তু এভাবে,
রাইট, অনেক পুরোনো একটা শহর এবং
রাইট,
অনেক ইতিহাস
এবং
আছে,
বিল্ডিং গুলোর স্ট্রাকচার থেকে শুরু করে
রাইট,
সবকিছু,
এক একটা 200 থেকে 300
হ্যাঁ,
বছর পুরোনো বিল্ডিং
তো এটার ইতিহাস অনেক পুরনো এবং অনেক
হ্যাঁ
বড় ইতিহাস, এবং সেই ইতিহাসের অনেক কৃতিত্ব আছে, অনেক জঘন্য ঘটনাও আছে,
হ্যাঁ
সবকিছু মিলেই আছে। তো আমরা এমন কিছু ঘটনা শুনতে যাচ্ছি আশরাফুল ভাইয়ের কাছ থেকে যেটা হচ্ছে বর্তমানে, যেটা আমরা আসলে কখনো লন্ডনের কথা চিন্তা করলে মানে ভৌতিক কোনো কিছু আমাদের মাথায় কখনো আসে না।
আসে না, অনেক সময় আসে না। তারপর আমরা শুনেছি অনেক লন্ডনে এই ধরনের ঘটনা ঘটেছে, আমার কাজিন স্টিল এখনো
হ্যাঁ
ওখানেই আছে এবং তার সাথেও কিছু ঘটনা ঘটেছে, বাট আই এম সো হ্যাপি যে
হ্যাঁ
আপনি ঘটনা আপনার সাথে ঘটেছে, আপনি ওইখানে
হ্যাঁ
এসেছেন।
অ্যাকচুয়ালি যারা থাকে সবাই কম বেশি ফিল করবে,
হোয়াট
কিন্তু
ইজ ইউ ফিল ম্যান?
আচ্ছা আমি ফার্স্ট যে কাহিনী যদি শুরু করবো, আমি যখন ফার্স্ট লন্ডনে যাই তখনের কাহিনী,
আচ্ছা,
জাস্ট 2010। তো আমি তখন নতুন নতুন গেলাম ওইখানে, তখন টাকা পয়সা ততটা বেশি ছিল না, জব ছিল না।
আচ্ছা,
তো একটা বাসা পেলাম, মানে হাউস বেসিক্যালি। তো এখানে একটা অলরেডি মানে একটা কাপড় থাকে,
আচ্ছা,
তো ওরাও স্টুডেন্ট বেসিক্যালি। তো আমি আমাকে নিচের যে লিভিং রুমটা আছে, লিভিং রুমটা আমাকে ইয়াতে দিলে খুব কম রেন্টে পেয়ে গেলাম আমি।
সেটা কোথাকার ঘটনা বলছেন, লন্ডনের কোথায়?
এটা হচ্ছে পপুলারে।
ওকে,
আচ্ছা,
তো হচ্ছে এখন আমাকে যখন দিল তখন আমি বললাম, ভাবলাম ভালো এত কম দাম যখন নিয়ে নিলাম। তো ছিলাম প্রায় মাসখানেকের মতো ছিলাম, তো প্রায় সময় দরজায় আমি নক পেতাম। তো নক পাওয়ার পরে আমি আবার, আমার তো লিভিং রুমের সাথে এবার ডোর, তো আর ওরা ছিল উপরে, ডোর যখন ওপেন করতাম তখন কেউ নেই, প্রায় সময় এরকম নক পেলাম। স্পেশালি তখন আবার স্নোফল স্নোর টাইম ছিল। তো এখন অনেকদিন এরকম গেল, একদিন আমার এক ফ্রেন্ড আসছে আমার বাসায় বেড়াতে। তো ফ্রেন্ড আসার পরে আমাকে বলতেছে যে তুই এই বাসায়, এই বাসাটা আমি আসছিলাম আগে।
আচ্ছা ভাই, একটা ইন্টারাকশন করি, আপনি নক শুনতে পেতেন সেটা অ্যাকচুয়ালি রাতের কোন সময়টাতে?
রাতে বলতে 10টার পরে।
10টার পরে যখনই নক শুনেছেন, 10টার পরে?
হ্যাঁ 10টার পরে রাতেই।
ওকে,
একদিন আমার ফ্রেন্ড আসলো, ফ্রেন্ড আসার পরে বলতেছে এই বাসাটা আমি আগে আরেকবার আসছিলাম, তারপর কি কি যেন এই বাসার সম্পর্কে শুনছিলাম কিছু উল্টাপাল্টা।
আচ্ছা,
আমাকে এসব বলার পরে আমি বলছি ঠিক আছে, তুই একটু খবর নে আমাকে জানাইস। বলে ঠিক আছে, শিওর। তো মনে একটা তখন আর একটা ভয় হয়ে গেছে, কি হলো ব্যাপারটা কি। তো ওই দিন রাতে এরকম নক শুনলাম, তখন ওই দিন রাতে তো আর ভয় থাকতে পারতেছি না, প্রচন্ড ভয়। সাথে
বন্ধুরে কথা
হ্যাঁ
শোনার
কথা
পরে,
শোনার পরে আরো মানে কি না কি আছে এসে, আমি তো উপরের রুমে যারা আছে ওদেরকে গিয়ে বললাম যে এরকম এরকম সমস্যা। তো ওরা বললো না এরকম কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই।
নক হওয়ার কথাটা আপনি
হ্যাঁ হ্যাঁ ওরা তো বেশি উপরতলা থাকে, তো ওদের কোনো খবর নেই ব্যাপারে। তো ও ফ্রেন্ডটা জেনে আসলো, মেইন কাহিনী যেটা সেটা ছিল হচ্ছে এই বাড়িটাতে একটা বুড়ি থাকতো। তো বাইরে যেটা হয়, একটা মানুষের বয়স হওয়ার পরে ছেলে মেয়েরা তাদের সাথে থাকে না, বয়স হওয়ার কি মানে বিয়ে শাদীর পরেই কেউ থাকে না, 18+ হওয়ার পরে সবাই চলে যায় যে যার মতো একটি। তো বুড়িটা নাকি একা একাই বাজার করতো, একা একাই খাওয়া দাওয়া যতটুকু করতে পারতো একা একাই করতো
এই বাড়িতে।
হ্যাঁ এই বাড়িতেই, আর বেসিক্যালি এটা বুড়ির বাড়ি ছিল। এখন এক সময় 7-8 দিন হয়ে গেছে, কারো মানে মহিলার খবর নেই, সে ঘর থেকে বের হয় না। তো এখন অনেকে বিষয়টা খেয়াল করছে, ব্যাপারটা কি মহিলা তো কয়েকদিন আসে না, এতদিন মানে দেখা যায় না কেন মহিলাকে। তো মানে খুব একটা গন্ধ বের হয়ে গেছে রুমের থেকে, মানে বাইরে থেকে যারা এই বাসার পাশে যায়,
মানে উনি কি মানে মৃত অবস্থায় পৌঁছে গেছে।
পরে পুলিশ আসলো, 911 কল করার পর যেতে বলবো, দরজা খুলে দেখে যে একদম পেটের সাথে মিশে গেছে মহিলা, পচে লাশটা, এরকম একটা অবস্থা।
আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দি হরর থিংস, এটা কি লন্ডনে আপনি যে লাইফস্টাইলটা বললেন, তার মানে অনেক বুড়ো বুড়ি তো মনে হয়
এখানে
বিভিন্ন বাসায়?
এটা খুবই কমন,
খুবই কমন থিং, রাইট? আচ্ছা, যাই হোক।
তো মানে অনেক দিনের পর বাসাটা খালি ছিল, এরপর তো বেসিক্যালি বাসাগুলো কাউন্সিলের হাতে চলে যায়, কাউন্সিল গুলো ভাড়া দেয়। কয়েকটা ছেলে ভাড়া নিল, এরকম স্টুডেন্ট ছিল ওরা আমার মতো, পুরো বাসাটা ভাড়া নিচ্ছে 5-6 জন এরকম হবে। তো ওরা প্রায় সময় এরকম নকের সাউন্ড পেত। ওরা চিন্তা করলো কে নক করে, এরকম কে শয়তানি করে। তো ওরা ওরা দুইতলা থেকে জানলা থেকে খেয়াল করলো তাকে, কে আসে দেখার জন্য। দেখতেছে একটা বুড়ি, সাদা ধবধবে একটা বুড়ি, মানে একটা স্যুট পরা, সে নক করতেছে
কোথা থেকে দেখতে পেয়েছে?
আর উপর থেকে, পরে জানলা থেকে ইয়াটা দেখা যায়, এন্ট্রান্সটা দেখা যায় দরজার। পরে সবাই তো ভয় পেয়ে গেছে, দরজা খুলে দেখে কেউ নাই। তো এরপর থেকে আবার কি হলো, নক করে বলতেছে প্লিজ ওপেন দ্য ডোর, আম কোল্ড, প্লিজ ওপেন দ্য ডোর, আম কোল্ড, এরকম এরকম করে একটা বুড়ি বুড়ি সাউন্ড। তো দরজা যখন খুলে তখন দেখে কিছু নেই।
আমি দুঃখিত, আমার লিসনারদের জন্য একটু ট্রান্সলেট করে দিই।
হ্যাঁ,
যে বুড়ি দরজা নক করে বলছিল যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে ভিতরে ঢুকতে দাও, দরজা খোলো।
মানে স্নোফল ছিল তখন, স্নো পড়তেছে, এরকম ঠান্ডা, দরজা খুলো দরজা খুলো। কিন্তু দরজাটা যখন খুলে তখন দেখে যে মানে কেউ নাই। হ্যাঁ, তো তারপরে তারা অনেক খুঁজে খুঁজে আসল কাহিনী জানতে পারে, তারপরে তারা পরের দিনই বাসা ছেড়ে দেয়। যেদিন কাহিনী তোর কাছে শুনলাম সেদিনই আমি বাসাটা ছেড়ে অন্য বাসায় চলে গেছি। তো এই ছিল বেসিক্যালি কাহিনীটা আর কি।
ওই নখ ছাড়া আপনি নিজে কখনো সেই বুড়ি
না,
মহিলাকে
আমি
দেখেন
কখনো কথা শুনিনি, বাট নখটা শুনেছি।
বাট এই নখটা আপনি যাওয়ার আগে যারা এই বাসা আগে থেকে ছিল তারা
বেসিক্যালি
কখনো
আমি আমি
পায়নি?
আসার আগে 3-4 মাসের মতো বাসাটা খালি ছিল।
ওকে, শুধু ওই কাপলটাই
হ্যাঁ,
থাকতো ওপরের
কাপলটাই
তলায়,
একসাথেই বেসিক্যালি আমরা একসাথেই
মানে
শেয়ার করে নিচ্ছি।
মোটামুটি একই সাথে শিফট
হ্যাঁ
হয়েছে।
হ্যাঁ হ্যাঁ
ওকে, তো তারা কি তখন ওই বাসায় ছিল?
এরপর আমি আরো ওদের সাথে এতটা যোগাযোগ করি নাই, 1 মাস তো, তো ওদের সাথে এতটা কন্ট্যাক্ট লিঙ্ক
বন্ধুটা
নেই।
ওভাবে তৈরি
হ্যাঁ,
হয়নি।
বাট আমি যতটুকু পরে শুনেছিলাম ওরাও ছেড়ে দিছে কিছুদিন পরে।
আচ্ছা, তো আশরাফুল ভাই, এছাড়া আর কোনো ঘটনা যেটা সাক্ষী আপনি নিজে হয়েছেন?
হ্যাঁ, আমি তখন একটা রেস্টুরেন্টে কাজ করি, এটা হচ্ছে অক্সোসের কাছে।
আচ্ছা, পপুলার থেকে তখন আপনি শিফট করেছেন?
তখন আমি পপুলার থেকে অলরেডি শিফট করেছি, তখন আমি শ্যাডুল গার্ডেন থাকি।
আচ্ছা
তো হচ্ছে ওইখান থেকে ট্রেন লাইনে মানে আমার যাওয়া আসাটা হয়।
আচ্ছা আচ্ছা
বাসে হয় কি 2 ঘন্টা লাগে, যে পথ ট্রেনে আসতে সেটা অনলি 20 মিনিটস, 15 মিনিটস
আচ্ছা
এরকম।
আচ্ছা
কাজ শেষ হতে হতে ক্লোজ করতে করতে প্রায় আমার 12টা বেজে যেত।
হুম হুম
তো ধরুন ট্রেনগুলো আবার ক্লোজ হয় 1টার সময়, বাট স্যাটারডে সানডে এই দিনগুলোতে একটু তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়,
আচ্ছা
লাইক 11:30-12টা
ট্রেন
এরকম।
হুম
হ্যাঁ,
হুম আচ্ছা
ট্রেনগুলো তো খুব তাড়াহুড়া থাকতে হয় ওই দিন, খুব দৌড়িয়ে
আচ্ছা
যে
আচ্ছা
লাস্ট ট্রেন ধরতে হয়। লাস্ট ট্রেন চলে গেলে আর কিচ্ছু পাওয়া যাবে না।
হুম হুম
তো আমি গেলাম, নামলাম, নামার পরে লাস্ট ট্রেন মিস করলাম আমি। লাস্ট ট্রেন মিস করার পরে আমি যেটা দেখলাম, মানে ওই দিন একটা ডিফারেন্ট ফিলিংস, তাকিয়ে দেখি কেউ নাই। এটা অলওয়েজ, হ্যাঁ, থাউজেন্ডস অফ পিপল অলওয়েজ,
একদম নতুন ছিল,
হ্যাঁ অবশ্যই, মানে থাউজেন্ড এত পরিমাণ মানুষ থাকে ওখানে, ওই দিন কোনো মানুষ নেই, মানে খুব ডিফারেন্ট, নিজের কাছে ভয় লেগে উঠলো। এখন আমি ভাবলাম যে আচ্ছা এই ট্রেনটা যখন পাচ্ছি না, আরেকটা ট্রেন আছে ওইটা একটু ট্রাই দিয়ে দেখি, অথবা ওয়ে আউট কোন দিকে ওইদিকে চলে যাই। ওটা অক্সফোর্ড সার্কাস স্টেশনটা একটু বড়, মানে কয়েকটা ট্রেন এখানে থাকে। তো আমি এখন হঠাৎ করে এক্সিটটা পাচ্ছি না, তো এখন একটা লোক দেখি যে কাজ করতেছে এখানে, ঝাড়ু দিচ্ছে রাতে বেলা, সবাই কাজ করে এখানে, ক্লিনিং এর কিছু মানুষ থাকে, ও লোকটা ইউনিফর্মে ছিল না অবশ্যই। তো আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ট্রেন তো লাস্ট ট্রেন ছেড়ে দিছে এখন, তো মানে এখন ভিক্টোরিয়া লাইন যেটা ঠিক আছে, তো এখন উনি বললো যে হ্যাঁ ওইদিকে চলে যাবো ইংলিশে যেটা আর কি। তো এখন আমি গেলাম ওইদিকে, ওইদিকে গিয়ে এইগুলোটা আমি কখন আগে আসলে খেয়াল করিনি, এই সেক্টরে আমি কখন আসিনি। তাহলে এসে দেখি যে কয়েকটা লোক এদিকে বসা, এখন হঠাৎ করে একটা ট্রেন আসলো খুব পুরানো স্টাইলের। এখন আমি ট্রেনটা দেখে বলি এরকম ট্রেন তো কখনো দেখিনি আমি, লোকগুলো উঠলো ট্রেনটা চলে গেলো, আমি না ট্রেনটা তো উঠিনি, আর এটা আমার ট্রেনও না, আমি উঠবই বা কেন। তো আমি ব্যাক করে আবার চলে আসলাম, আসার পরে আমি এখন আরেকটা লোককে দেখছি মানে ইউনিফর্ম সে ক্লিন করতেছে। তো আমি তাকে বললাম যে এখানে একটা ট্রেন দেখলাম, বলে না এখানে তো কোনো ট্রেন চলে না, এটা তো এই এই এটা এটা অনেকদিন ধরে বন্ধ, এই প্ল্যাটফর্মটাতে কোনো ট্রেন অনেকদিন ধরে চলে না। তো আমি তো বলি
মানে
হ্যাঁ
আমি বুঝলাম, আপনি পুরো একটা ট্রেন দেখেছেন, ওখানে লোক উঠতে দেখেছেন,
ওরা বলতে
বলা হচ্ছে এই প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসে না।
হ্যাঁ, এরপরে
যেই লোকগুলোকে আপনি উঠতে দেখেছেন ওরা কি আগে থেকে ওখানে দাঁড়ানো ছিল?
ওরা বসে ছিল,
বলছিলেন যে কাউকে দেখেননি।
না, ওটা হচ্ছে ওই শুধু ওই জায়গাটাই, পুরোটা খালি ছিল,
ওটা তো অনেক পুরনো একটা ট্রেন দেখেছেন। ওই লোকগুলোর গেট আপ বা স্টাইল কেমন ছিল?
কোট পরা, লন্ডন যে ট্রেডিশনাল যেরকম কোট পরে,
মানে নাথিং ওল্ড অ্যাবাউট দ্যাট
বেসিক্যালি। হ্যাঁ, এরকম ওল্ড টাইপেরই, অনেকে অনেক রকম করে, বাট ওল্ড এত কিছু আমি খেয়াল করিনি তখন হুট করে।
আচ্ছা,
তখন লোকগুলো উঠে চলে গেলো, আমি তো ইয়ার উপর তারপরে চলে আসলাম। তো এই ছিল আর কি কাহিনী,
পুরো ইন্টেনশনটা ছিল ট্রেনের দিকে, ট্রেনে যদি উঠতো হয়তো বা তাহলে আমরা এখন শুনতে পাই।
তারপর আমি বাসায় এসে তো আমার আন্ডারগ্রাউন্ড নিয়ে অনেক একটা ইয়ে দেখলো, তারপর আমি ইউটিউবে গেলাম, অনেক ডকুমেন্টারি দেখলাম, আরো কিছু ঘটনা পেলাম। তারপর আমি অবশ্যই অনেকের সাথে যোগাযোগ করছি এই ব্যাপারে, অনেকেই বলছে মানে লন্ডনে আন্ডারগ্রাউন্ড নিয়ে অনেক কাহিনী আছে, এখানে নাকি অনেক যারা কাজ করে এখানে তারা নাকি রাতের বেলা দেখা যায়, মানে ক্লোজিং মানে 12:30-1টার পরে বেসিক্যালি কোনো কাজই চলে না, কিছু থাকে ট্র্যাক গুলো চেক করার জন্য, কিছু মানুষ ক্লিনিং এ থাকে, জাস্ট দ্যাটস ইট।
ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও এফএম 89.2, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ, তাদেরকে নিয়ে আমাদের ডর চলছে। আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবান এই টিমকে সাথে করে আমরা আবারও ফিরব ডরে মাত্র 3 মিনিট পর। ডর মিনিট পর আরো একবার স্বাগত দরে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান দর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোপান।
সবসময় ইতি কথা আমরা বলি ডরের থিমে যে কথাটি আছে, ডর এমন একটি অনুষ্ঠান যেটি বিজ্ঞান সিদ্ধ নয় কিন্তু ভয়ের অস্তিত্ব বৈজ্ঞানিক। মানুষ যেসব জিনিসে ভয় পায় তার অনেকটাই অনাবিষ্কৃত এবং অযৌক্তিক বিজ্ঞানের কাছে। ফ্যাক্ট ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ। আর আশরাফুলের জীবনের যে ঘটনাগুলো আপনারা শুনছেন সেটা মূলত প্রবাস জীবনের গল্প।
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
অনেকেই বলছে মানে লন্ডনে আন্ডারগ্রাউন্ড নিয়ে অনেক কাহিনী আছে, যারা কাজ করে এখানে তারা নাকি রাতের বেলা দেখা যায় মানে মানে সাড়ে বারোটার পরে বেসিক্যালি কোনো কাজই চলে না, কিছুই থাকে না, শুধুমাত্র মানুষ কিছু থাকে ট্র্যাক গুলো চেক করার জন্য। ওরা ভিতর দিয়ে হেঁটে হেঁটে ট্র্যাক গুলো চেক করে আর কিছু মানুষ ক্লিনিং এ থাকে, জাস্ট দ্যাটস ইট। তো কিছু মানুষ সিসিটিভিতে অনেক মানুষ দেখতে পায় হঠাৎ হঠাৎ করে, ইভেন নাকি অনেক শব্দ শুনতে পায়, মানে মনে হয় যে অনেক মানুষ কাজ করতেছে, অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছে,
মাত্র একটা ট্রেন এসে থামলো, হইহুল্লোড়,
এই ধরনের হইহুল্লোড়ের কথা, ট্রেন এসে থামলো নাকি এরকম কিছু শুনি নেই, বাট অনেক মানুষের শব্দ মানে কথাবার্তা বলতেছে, ইয়া করতেছে।
আমি হইহুল্লোড়ের কথা বললাম কারণ এই ব্যাপারটা আমার কাজিন বলেছে যে কিছু স্টেশনে নাকি রাত্রেবেলা হঠাৎ করে যারা কাজ করে, উনি যেটা বললেন, আমি জানতাম না ট্র্যাকে কাজ করে, আমি জানতাম এমনিতে হয়তো সিকিউরিটি গার্ড হিসেবে, ও তখন প্রথম প্রথম গিয়েছে, তো আমাকে বললো যে যারা ওইখানে রাতে থাকে এরকম নাকি হঠাৎ টানেলের মতন আছে ভিতরে, তো মনে হয় যেন এখনই টানেল থেকে ট্রেন বের হবে এরকম একটা ফিলিংস আছে, কিন্তু কিছু আসে না এরকম নাকি অনেক সময় হয়।
এবং এই সিসিটিভিতে অনেকে দেখতে পাচ্ছে, অনেক কিছু অনেক লোক বসে আছে, তো ওরা চেক করতে গেছে এত রাতে গিয়ে মানে ভিতরে আটকা পড়লো নাকি, গিয়ে দেখে আসলে কেউ নেই। পরে আরো একটা কাহিনী আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, একটা লোক একবার মানে এরকম কাজ করতেছিল টানেলের ভিতরে, কাজ করার সময় সে বুঝতে পারে না লাস্ট ট্রেনটা যে একটা বাকি আছে, তো সে কাজ করতে করতে এমন সময় হঠাৎ করে ট্রেনে নিতেছে চাপা পড়ে লোকটা, সে হয়তো হেডফোনে কাজ করতে, এত কিছু আমি ডিটেলস শুনিনি, বাট লোকটা চাপা পড়ছে ট্রেনে সামহাও। তো চাপা পড়ার পরে
এগুলো আসলে মানে বুঝলাম না আমি এই ব্যাপারটা,
না এটা হচ্ছে হয় অনেক সময়, যেমন তুই একটা জিনিস দেখ যে আমরা আমাদের এখানে দেখি যে ট্রেনে অনেক সময় কাটা পড়ে, তো এটা তাহলে তো আমরা বলতে পারি যে এই লোকগুলো কি দেখে নাই,
এইগুলো তো অ্যাক্সিডেন্ট, যারা ওখানে কাজ করছে, তুই যদি ট্রেন লাইনেই থাকিস ইউ শুড ফিল দ্য সাউন্ড,
না এটাও একটা অ্যাক্সিডেন্ট ধরে নিতে হবে
সামহাও, সে অ্যাক্সিডেন্ট। আপনারা কাহিনীটা অবশ্যই পাবেন অনলাইনে সার্চ করলে কাহিনীটা পাবেন। তারপর থেকে যে যারাই মানে এরকম চালায় ট্রেনকে, চালানোর টাইমে ওই লোকটাকে দেখতে পায়, মানে দেখা যায় যে একজন কাজ করতে
ড্রাইভার দেখতে পায়,
হ্যাঁ ড্রাইভার দেখতে পায়, দেখে তারা অনেক সময় ট্রেন থামিয়ে দিচ্ছে, কিন্তু দেখে যে মানে কেউ নেই, এরপরে দেখে কেউ নেই, এরকম মানে কাহিনীটা আছে অলরেডি
অনলাইনে, অনেক ড্রাইভার নিশ্চয়ই সেই একই লোককে দেখতে
পায়, হ্যাঁ একই লোককে দেখতে পায়, আর যেরকম যে গেট আপে ছিল সে ওইরকম গেট আপে, মানে লোকটা কাজ করতেছে এইভাবে দেখতে পায়, কিন্তু কিছু কিছু নাই।
আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স কি আপনার আছে?
একটা গেল আন্ডারগ্রাউন্ড এক্সপিরিয়েন্স, এরপরে যেটা বলবো আমার অফিসের এক্সপিরিয়েন্স, মানে যেটা আসলে বললে না মানে আপনাদের হয়তো বিশ্বাস করতে মন চাবে না, অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইনি,
না আমরা এমন অনেক ঘটনাই আমরা পাই
জিনিসটা কাইন্ড অফ ফানি। সেটা হচ্ছে তখন আমি অফিসে জব করি, মানে অফিসটা কি আমার আঙ্কেলের অফিস, এটা হচ্ছে 3-story building, তো হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমার আঙ্কেলের ল চেম্বার, ল ফার্ম। ফার্স্ট ফ্লোরটা তো হচ্ছে তখন নতুন একটা বিজনেস আমার সাথে শুরু করছে, তখন সেটা হচ্ছে বেসিক্যালি ইংলিশ এডুকেশন, যেমন IELTS বিভিন্ন সার্টিফিকেট কোর্স গুলো, হ্যাঁ তো ওখানে তখন আমি শুরু করছি নতুন, তো আমি বসতাম রেগুলার, তো আমি ছাড়া বেসিক্যালি কেউ থাকতো না ফ্লোরটাতে, প্রায় সময় দেখা যেত উপর থেকে যে কলিগ গুলো ছিল ওরা মাঝে মধ্যে এসে আমার সাথে আড্ডা আড্ডা দিত এরকম কিছু। তো একদিন মানে ফ্রাইডে, তো এন্ড অফ দ্য উইক, স্যাটারডে স্যাটারডে উইকেন্ড, তো হচ্ছে ফ্রাইডে সবাই আমরা খুব হ্যাপি, আমি চিকেন আনলাম ব্যাগ থেকে, ড্রিঙ্কস এই ধরনের অনেক কিছু তো এনে আমাদের খাওয়া হয় সন্ধ্যার দিকে, সেটা মানে অফিস ক্লোজের কিছুক্ষণ আগে, তো প্রায় 20 piece এরকম হবে, সেরকম চিকেন আনছি, খেলাম সবাই, খাওয়া দাওয়ার পরে আবারও সেম ভাবে বেসিক্যালি হয় কি, ওরা একটা কাগজের প্যাকেট থাকে, ওই প্যাকেটটা আবার একটা পলিথিনে ভরে দেয়, ঠিক আছে আমরা খাইলাম সব, খাওয়ার পরে আবার হাড্ডি গুলা আমরা আবার ওই প্যাকেটেই ফেলে পলিথিনটা আবার ক্লোজ করলাম আমি নিজেই, ক্লোজ ক্লোজ করে আবার আমি সেটা আবার একটা একটা বালতিতে একটা কালো বিন থাকে, বিনের ভিতরে রাখলাম, তো রেখে রেখে অফিস ক্লোজের টাইমে, তো ওই দিন আবার বিন নিতে আসেনি, তো বিন আসলে বেসিক্যালি ওইখানে রাখা যায় না, মানে বিন নিতে গাড়ি আসে, এখন বিনটা ক্লোজ করে ওইভাবে রেখে চলে গেছি ওই দিন, এখন অফিস ক্লোজ করে অফিসের চাবি বেসিক্যালি আমার কাছেই, অফিসের চাবি আর কারো কাছে নেই, এখন স্যাটারডে গেলো সানডে গেলো, মানডে আসার পরে অফিসটা খুলেই আমি দেখি যে দরজার সামনে একটা হাড্ডি, মানে খুব চাবানো, খুব বিটগুড়ে ভাবে চাবানো অবস্থায়, মানে তাও আবার ফুল নেই, মানে হাফ হাড্ডির হাফ, আর একটা হাফ ওদিকে পড়া, এরকম 3-4 আমি হাড্ডি পেলাম রুমে আমার অফিসে, তাই এক পর্যায়ে মনে করলাম যে হয়তো কেউ খেয়ে হয়তো ফেলছে, পরে আবার চিন্তা করলাম না আমি তো ঝাড়ু দিছিলাম, ব্রাশ করা হয়েছিল অফিস শেষ করার পরে, তো আমি গিয়ে বসলাম অফিস করতেছি, যাক এখন ওই দিন ক্লোজের টাইমে আমি বিনটা হাতে নিলাম, দেখি যে বালতি যেটা মানে বিনের ঝুড়ি যেটা, ঝুড়িতে দেখি যে সেম ওয়েতে ওইভাবে হাড্ডি, অনেকগুলো হাড্ডি একসাথে পড়ে আছে ওখানে, একদম চাবানো, আর এমন ভাবে চাবানো যে হাড্ডির ভিতরে যে অংশগুলো যেগুলো থাকে ওগুলো নেই, মানে সে বুঝা যাচ্ছে মানে খুব ভালোভাবে চাবানো,
মানে একেবারে মজ্জা গুলো শুষে না,
একেবারে শুষে নেওয়া হয়েছে।
কিন্তু পলিথিন কি ওভাবেই ছিল?
পলিথিন যেভাবে বাঁধা ছিল ওইভাবে বাঁধাই গেছে, সবকিছু যেভাবে ছিল ওইভাবে আছে। তো ওইটা দেখে আমি আবার পলিথিনটা খুললাম, পলিথিন খুলে ভিতরে আরেকটা পলিথিন ওইটাও খুললাম, তারপরে ব্যাগটাও খুললাম, ব্যাগটা খোলার পরে আমি দেখি যে মানে ওখানে একটাও হাড্ডি নেই। আমার প্রশ্ন মানে এখন আমি উপরে গেলাম, আঙ্কেলকে বললাম, কয়েকজনকে বললাম যে এরকম এরকম ঘটনা, এখন ওরা বলতেছে হয়তো এটা ইঁদুর হয়েছে অথবা এই ধরনের কিছু, ইঁদুর টিদুর হবে। যখন এটা হাড্ডির কথা আসে, চিকেন খাওয়ার ব্যাপারটা আছে, বেসিক্যালি হরর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কিছু একটা দেখা এসে, কিন্তু আমাদের উচ্ছিষ্টাংশ খাবে এই জিনিসটা আসলে একটু আমার কাছে খুব মানে
মানে আমার কাছে যেটা মানে অফকোর্স ইট ইজ কাইন্ড অফ আ ফানি পার্ট, বাট ব্যাপারটা হচ্ছে কিছু একটার এক্সিস্টেন্স তো ছিল।
হ্যাঁ,
সে হয়তো ফানি একটা অ্যাক্টিভিটি করেছে,
কিন্তু
অ্যাক্টিভিটি তো কেউ করেছে,
অ্যাক্টিভিটিটা হয়তো ফানিও না আমরা চিন্তা করছি এইভাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি কি এটা কোনোভাবে আরো কিছু ইনভেস্টিগেট করার চেষ্টা করেছেন বিষয়টা আসলে?
হ্যাঁ হ্যাঁ,
কোনো লজিক কোনো
ফার্স্টে তো আঙ্কেলকে বললাম, সে বিশ্বাস করেনি, যখন তাকে নিচে আনলাম সে হাড্ডিগুলো দেখে সে চুপ হয়ে গেছে, সে আর কোনো মুখ দিয়ে কথা বলতেছে না, মানে সে বুঝতে পারছে আসলে সামথিং ইজ রং, হয়তো সে আগেও কিছু এক্সপিরিয়েন্স করছে ফ্লোর নিয়ে। এটা বেসিক্যালি খালি থাকে অনেকদিন ধরে খালি, পরে আমি সিসিটিভি ফুটেজগুলো চেক করলাম, এখন দুই দিনের লং ফুটেজ, এত কিছু তো আর চেক করা যায় না। যাক, এখন আমি তো ফ্রাইডে নাইটকে আমি চেক করলাম, ফ্রাইডে নাইটটা চেক করতে করতে হঠাৎ এক পর্যায়ে দেখি যে ঝুড়িটা ছিল, ঝুড়িটা বেসিক্যালি আমার টেবিলের পিছনে থাকে,
আচ্ছা
ঝুড়িটা হঠাৎ করে মুখ করে দিয়ে আসলে একবার এইভাবে ছিল, আবার মুখ করে দিকে চলে গেল। হ্যাঁ, বাট সিসিটিভি ডার্ক তো অতটা মানে নাইট ভিশন আছে কিন্তু অতটা ক্লিয়ার ভাবে বোঝা যায় না আর কি হলো, মুভমেন্টটা বোঝা গেল, এতটুকু দেখলাম, পরে আর এটা নিয়ে আর ফার্দার কোনো ইয়ে করিনি।
তারপরে আপনি সেখানে অফিস করেছেন? আবার
বেসিক্যালি এরপরে একা বসতে ভয় পেতাম, তো কাউকে না কাউকে হয়তো লিখে রেখে আসতাম, দিনের বেলা না অ্যাকচুয়ালি আলো থাকে তো মানে ওইভাবে জিনিসটা লাগে না। হ্যাঁ,
কিন্তু ঘটনা হচ্ছে যে তুই ইউটিউবে বা অনলাইনে বিভিন্ন জায়গায় গেলে কিন্তু সিসিটিভির অনেক ধরনের ফুটেজ পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলোই আছে
ম্যাক্সিমামই ফেক, 80%
রাইট
অনলাইন যত
সিসিটিভি। আমার মনে হয় কি জানিস, দিস ইজ আ স্ট্র্যাটেজি, এরকম অনেক ভিডিও আছে যেগুলোর ইচ্ছে করে প্রচুর পরিমাণে ফেক বের করা হয় যাতে সত্যটা থেকে মানুষ দূরে থাকে,
দূরে থাকে হতে পারে। কিন্তু আমরা এই প্রথম একটা সিসিটিভির ঘটনা আপনাকে পেলাম, যেটা আপনি বলছেন যে এই ঘটনাটা আপনি নিজে দেখেছেন, তো আপনি এটা বলতেই পারছেন, তো আপনার কাছে এটা ফেক কি ফেক না এটা আপনি খুব ভালো করে বলতে পারেন। আর এর আগে আমরা আরো একটা কিন্তু ঘটনা পেয়েছিলাম, শাওন ভাইয়ের ঘটনায় কিন্তু সিসিটিভির একটা ঘটনা আমরা
একটা ফুটেজ ছিল,
রাইট?
হ্যাঁ, এবং আমি কোনো কিছু দেখেছি, কোনো কিছু ছিল না, বাট একটা মুভমেন্ট আমি জানতে পারি জাস্ট, এটা গেল। তারপর হচ্ছে যে কাহিনীটা বলবো, এটা হচ্ছে আমার লাস্ট, এর এর মাঝখানেও কিছু ছোট ছোট অনেক কিছুই আছে, তো ওগুলো আমি স্কিপ করি। তো লাস্টে আমি আসার ঠিক 10-15 দিন আগে, যখন আমি টিকিটটা মাত্র কাটলাম, আমি বেসিক্যালি মিউজিশিয়ান, যেহেতু আমার গিটার আছে ঘরে, স্পিকার, তারপর হচ্ছে কিবোর্ড, সবকিছু আমি প্যাক করে পাঠিয়ে দিয়েছি দেশে। তো পাঠাবো, রুমটা খালি, এরকম রুমে কিছুই নেই। তো আমার যে ঘরটা ছিল, ঘরটা আমি 3 মাস ধরে থাকি, তখন ঘরে বেসিক্যালি পুরা বাসায় প্রায় 7-8টার মতো রুম, পিছনে একটা গার্ডেন আছে, সামনে পার্কিং স্পেস। তো আমার সাথে ছিল সিলেটি একটা ভাই, ওনার ওয়াইফ থাকতো, একটা বাচ্চা ছিল, খুব ভালোই সম্পর্ক ওদের সাথে, কোনো কিছু ফিল করি নেই। পরে লাস্টের ঠিক 10 দিনে মানে যখন টিকিটটা কাটা শেষ, তখন আমি রাতে একদিন হেডফোন দিয়ে আমি কাজ করতেছি, মানে বিভিন্ন মিউজিকে কাজ করতেছি, তো মানে হঠাৎ করে আমার কাছে মনে হলো কিছু একটা শব্দ হচ্ছে, গান থেকে হেডফোনটা খুললাম, খুলে দেখি কি একটা আঁচড় কাটতেছে ঠিক আমার ইয়াটার উপরে, উপরে বেসিক্যালি ওখানে তো কাঠের ইয়াগুলা, চালগুলা চালগুলা কাঠের, তো ওইখানে কে যেন আঁচড় কাটতেছে।
হ্যাঁ
হ্যাঁ, আমি মানে একদম আমি প্রথমে বিশ্বাস করতে পারি কি এখানে কেন, আমি একদম কাছে গিয়েছিলাম, একদম এখান থেকে এখানে
কেউ যদি মানে কাঠের মধ্যে যদি আঁচড় কাটে, যে ধরনের শব্দ,
হ্যাঁ ধরনের শব্দ, এই ধরনের শব্দ। আমি ফার্স্টে ভাবলাম হয়তো ঘুম পোকা হয় অনেক সময়, অনেক সময় কোনো পোকা অথবা ইঁদুর থাকতে পারে, তা আমি এটা কানে নিয়ে নেই। রাতে ওই দিন রাতে প্রায় সময় হলো 1 ঘন্টা পরে, যদি একটু পরে পরে হয় ওই দিন রাতের পাতা দিলে, পরের দিন রাতে ওইটা তো পাচ্ছি একটু পরে নক করতে থাকে, নক টক করে, মানে কেউ যদি উপর থেকে, হ্যাঁ উপর থেকে নক করতেছে, এভাবে নক করে করে ডাকতেছে, আর নক করতে হলে যদি কোনো একটা পাখি বসে অথবা কিছু বসে ওইটার সাউন্ডটা ডিফারেন্ট থাকবে, বাট নকের সাউন্ডটা কিন্তু ডিফারেন্ট। আমি ঠিক সেম ওই নকের সাউন্ডটা পাচ্ছি।
বাকি মেম্বাররা কোথায় ছিল? নিচে,
ওরা নিচে ছিল না, ওরা ঠিক মানে 3-4 রুম পরে আরেকটা রুমে ছিল, একেবারে একেবারে অপোজিটে।
ওদের দ্বারাও এই শব্দটা হওয়ার কথা
না? ওটা কখনই না, ওরা বেশি 3 জনই ছিল, বাচ্চা ঘুমায় ওরাও ঘুমায়, ওরা সকালবেলা খুব ভোরে উঠে যেতে হয়, তো ওরা ঘুমায় 10টার ভিতরে। জিনিসটা বিশ্বাস করতে পারলাম প্রথমে, পরে আমি কি করলাম, আবু ভাইকে ডাক দিলাম, ওনাকে উনি ঘুম থেকে তুলে নিয়ে আসলাম, আনার পর উনাকে যখন আনলাম অনেকক্ষণ ওয়েট করলাম সাউন্ডটার জন্য, সাউন্ডটা আসলে কন্টিনিউয়াস হতো না, কিছুক্ষণ পরে পরে হুটহাট করে, তো ওনাকে অনেকক্ষণ ওয়েট করলাম, এখন আর শব্দ হচ্ছে না, সাউন্ডটা হচ্ছে না, অনেকক্ষণ উনি ছিল সাউন্ড হচ্ছে না, এখন উনি আমাকে বললো আসলে আপনি নেটে শুনতে সেগুলো এগুলো আছে কিছু না, যাক উনি চলে গেল, আধা ঘন্টার ভিতরে আবার সাউন্ড এভাবে ইয়া করতেছে, কিছুক্ষণ আচর কাটতেছে, কিছুক্ষণ নক করতেছে, তা আমি আবার ফোনটা নিয়ে রেকর্ড করলাম, ফোনটা নিয়ে রেকর্ডিংয়ে দিয়ে আমি রেখে দিচ্ছি, এইবার আমি শোনাবো রেকর্ডিং হলে শোনাবো, এরপর রেকর্ডটা করে তারপর রেকর্ডটা ঠিক অফ করে আমি আবার এবার নিয়ে ওনার কাছে নিয়ে গেছি, দেখেন সাউন্ড শুনে, এরপর উনি বিশ্বাস করছে, উনি আমার সাথে আবার আসলো, ঢুকার সময় উনি সাউন্ডটা পেয়েছে, কিন্তু ঢুকার পরে সাউন্ডটা নিয়ে বেসিক্যালি, তো ওই দিনটা কোনো মতে আমি মানে ওই দিন আমাকে
মানে কোনোভাবে উপরে যে দেখার চেষ্টা করেননি বা কিছু,
ওই সাউন্ডটা ছিল রাতের সময় থাকে না, আর হাউজিং এরিয়া তো মানে খুব শান্ত হয়ে যায় ৯টা ১০টা খুবই শান্ত হয়ে যায়, পরের দিন সবার কাজ থাকে জব থাকে, তো আর ওইভাবে সাহসটা হয় না যে উপরে গিয়ে দেখি, ওই দিন গেল, ওই দিন আমি আমাকে আবু ভাই ওনার রুমে নিয়ে মানে পাশে একটা রুম আছে ছোট ওইখানে নিয়ে রাখলো, ওইখানে আর কোনো অ্যাক্টিভিটি পাইনি,
এটাই ভাবছিলাম যে আপনি ওই ভয়ের কথা চিন্তা করছেন, ওই রুমে আপনি থাকবেন কিভাবে,
হ্যাঁ সেটাই
সেটাই,
আর আমার রুমটা গার্ডেন গার্ডেন সাইডে ছিল, ওদের রুম ছিল পার্কিং সাইডে, মানে ওই দিকটা একটু মানে মানুষ আসা যাওয়া হয়তো থাকে কিন্তু ওই দিকটা একদমই নিরব, তো পরের দিন আমি যেটা খেয়াল করলাম পরের দিন আবার মানে সারাদিন চলে গেল দিনের বেলা না, এগুলো আসলে একটু গায়ে লাগে না, তো যখন রাত হলো রাতে সুইচিং মানে ওই দিন ভাবলাম হয়তো আজকে হতে কিছু হবে না, মানে এতদিন দুই মাস তিন মাস ছিলাম এতদিন কিছু পাইনি, আজকে হঠাৎ করে আবার কি হতে পারে, তো এখন ওই দিন যেটা শুরু হলো আরো জোরে জোরে
স্ক্র্যাচিং,
হ্যাঁ স্ক্র্যাচিং স্ক্র্যাচিংটা ওইভাবেই, কিন্তু ওই দিন আরো শুনতেছি মানে কেউ হাঁটলে যেরকম শব্দ হয় মানে পায়ের যে একটা বেজি একটা সাউন্ড ওই রকম, মানে হয়তো কোনো পশু পাখি হলে ওই রকম বেজি কোনো সাউন্ডটা হবে না,
বুঝতে পারছেন যে জিনিসটাই মুখ করছে একটা ওজন আছে,
হ্যাঁ অবশ্যই ওজন আছে, তারপরে আমি তো ভয়ে শেষ ওই দিন, ওই দিন অলরেডি একটা বেজে গেছে ওরা সবাই ঘুম, ওই দিনটা আমি কাউকে ডাকতেও পারতেছি না, এখন আমি কি করবো, জানলা দিয়ে একটু হঠাৎ করে চোখ পড়লো বাড়িতে, এখন সেই গার্ডেনে যে বাচ্চাটা একটা সাইকেল আছে সাইকেলটা দিয়ে মুভ করতেছে, সাইকেলটা চলে সাইকেল গার্ডেনের এই পাশ থেকে ওই পাশে চলে গেল একা একা, হঠাৎ করে একটু দেখে আমি আবার চলে মানে চোখ ঘুরে নিয়েছি, আমি আমার জিনিসটা দেখতে মন চাইলো না যে আসলে এটা কি হয়, আর আমি সাথে সাথে রুম থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমি রুম থেকে বের হয়ে গেছি, বের হয়ে গিয়ে আমি ওদের রুমের পাশে বাইরে সিঁড়িতে বসে আছি, রুমে আর যাচ্ছি না, লাইটটা জেলে চলে আসছি, তো অনেক ভয় পেলাম ওই দিন,
সারা রাত কি তাহলে সিঁড়িতেই
বসেছিলাম, সিঁড়িতে বসে সারা রাত কাটালাম, আমি স্কাইপে থাকি তো আমার বয়সের সাথে ওই ইয়ের সাথে থাকে, আমার রাতে এমনিতেও ঘুমানো হয় তিনটা চারটার দিকে,
আচ্ছা
তো চারটা বাজার পরে হঠাৎ করে একটু মানে দেয়াল দেয়ালে মাথা রেখে ঘুমাই গেছি, ওরা সকালে ঘুম থেকে উঠে বলে কি আসলে তুমি এখানে কোনো কিউসি কিউসে, ওরা তো খুবই একটা
অবাক হয়ে
যায়, আমাকে আবার খুবই আদর করতো ওরা,
আচ্ছা
বলতেছে এরকম এরকম কাহিনী, আচ্ছা এখন ওকে আমি গিয়ে নিজে গাড়ি ভাড়া নিয়ে আনলাম, এনে রাখলাম ওই দিন রাতে রাখলাম, পরের দিন রাতে রাখলাম, দুই দিন টোটালি কোনো সাউন্ড নেই, আমার কোনো ভয় নেই, যাক এখন ও ভাবছে হয়তো আমি হয়তো কিছু ভুল শুনতেছি, এবং আমিও চিন্তা করলাম থাক এখন মনে চলেই গেছে জিনিসটা হয়তো আর নাই, তো ওই দিন চলে গেল, তারপর ও আর আসেনি পরের দিন, এর পরের দিনে ফোন করার পরও আসেনি, এর পরের দিন যেটা শুরু হলো এত জোরে জোরে সাউন্ড হচ্ছে, এত সাউন্ড হচ্ছে, এত পরিমাণ সাউন্ড হচ্ছে, ওই দিন আমি আর থাকতে পারতেছি না রুমে, মানে প্রায় সাড়ে ১০টা থেকে শুরু হয়ে গেছে এরকম সাউন্ড, তো আবু ভাইকে গিয়ে বললাম, আবু ভাই বলো তুমি আজকে আসছো, তুমি গিয়ে আজকে নিচে থাকো সোফা রুমে থাকো, আচ্ছা ঠিক আছে সোফা রুমে টিভি আছে, নিচে আসলে কেউ থাকে না, ওই রুমটার পাশে একটা রুম তারপরে কিচেন, তো এখন তখন ওই রুমে গিয়ে এসেছি, ওই রুমে শোয়ার পরে ১২টার পরে ঠিক খেয়াল করলাম কিচেনে মানে কলটাকে যেন ছাড়ছে, একটু একটু ট্যাকট্যাক করে পানি পড়তেছে, আবার একটা পলিথিনের শব্দ পাচ্ছি, পলিথিন মোড়ানো শব্দ পাচ্ছি, সাউন্ডটা শুনলে এখন তো আমি তো আমি সাহস করে আর উঠতেছি না, ব্ল্যাঙ্কেট একদম মুড়িয়ে দিয়ে তারপরে মানে চুপ করে শুয়ে আছি, আমি হঠাৎ করে খেয়াল করলাম যে মানে সেলারের যে ডোরটা আছে ওখানে তো প্রত্যেকটা বাসার নিচে বেসমেন্ট থাকে, বেসমেন্টে পুরানো জিনিসপত্রগুলো ফেলা থাকে, কেউ এখন আসলে যায়ও না, অনেকে বেসমেন্ট খেয়াল করে না, তো বেসমেন্টের লাইটটা হঠাৎ করে জ্বলে উঠছে, দরজা কাঠের ডোর তো এখন ওখানে ফাঁক থাকে,
কাঠের
থেকে লাইটের আলো একটু করে হঠাৎ এখন দেখে তো আমি
মানে আগে থেকে জ্বলা ছিল না হঠাৎ করে
চলছে, এটা কখনো জ্বলা থাকে না, কখনো আমি এরকম দেখিনি, ওটার সম্বন্ধে কখনো কথা বলিনি কারোর সাথে, জাস্ট ব্ল্যাঙ্কেটটা একটু ফাঁক করে আমি ওইভাবে দেখতেছি, তো একটু পরে আবার কি হলো মানে লাইটটা আবার কিছুক্ষণ পরে আবার চলে, এরকম করে করে অনেকক্ষণ গেল, আমি তো ভয়ে ঘুমাইতে পারতেছি না কি করবো বুঝতেছি না, সেলারের ডোরের পাশেই সিঁড়িটা, তো আমি যদি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাই তাহলে আমার সেলারটা ক্রস করতে হবে, ওই সাহসটা আমার ভিতর নেই, তো আমি মানে রাতও আমার সময় যাচ্ছে না, মানে প্রত্যেকটা মিনিট আমার কাছে মনে হচ্ছে একটা ঘন্টার মতো, আমার টাইমই যাচ্ছে না, তো ওইদিকে অনেকক্ষণ পরে খেয়াল করলাম সেলারের ডোরটা না অটোমেটিক ওপেন হয়ে গেলো, তখন লাইটটা বন্ধ, তো লক করা
নিচে থেকে ধাক্কা দিয়ে খুলতে হয় এরকম
না, এটা সাইড ওয়াইজ, হ্যাঁ সাইড ওয়াইজ, হ্যাঁ মানে সাইড ওয়াইজ খুলে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়।
হ্যাঁ, কিন্তু দরজা খোলার পর আপনি দেখছেন যে ওই লাইটটা বন্ধ হয়।
হ্যাঁ, লাইটটা বন্ধ হয়েছিল, বন্ধ অবস্থায় দরজাটা হঠাৎ করে খুললো। এরপরে কি কুতুরা দেখলাম, হঠাৎ করে কিছু ছায়ার মতো, মানে আমি আকৃতি ঠিক বলতে পারবো না, কয়েকটা মানে কিচেনের দিকে চলে গেল,
বেসমেন্ট থেকে বের হয়ে।
হ্যাঁ, বেসমেন্ট থেকে মানে ওদিক থেকে, বেসমেন্ট তো দেখা যাচ্ছে না, জাস্ট আমি পাশ থেকে দেখতেছি কতগুলো জিনিস হবে তোলা, এভাবে মানে গার্ডেনের দিকে, কিচেনের দিকে গার্ডেন, ওখান থেকে গার্ডেনের তো কিচেনের দিকে চলে গেল। আমি ওইটা দেখে তো আমি কোনোভাবে রাতটা শেষ করলাম ওই দিনটাতে, ও একটা পর্যায়ে ঘুমাই গেছি, কীভাবে আমি যাই না, সকালে ঘুমতে উঠে আমি এই কথা বললাম, পরে আমি আর ছিলাম না ওই পাশে। দেখ ওইটা ঘটনাটা বলার পরে আমি আবু ভাইকে যখন ঘটনাটা বললাম, সেও আমাকে সেম কাহিনীটা বললো, একদিন নাকি ইস্যু আছে রাতে, আমার ওয়াইফটা ঘুমাই গেছে, উনি ইয়া দেখতেছে, মুভি দেখতেছে, হঠাৎ করে দেখে যে সেলার লাইট চলে, উনি গিয়ে সেলারটা খুলে লাইটটা বন্ধ করে আবার এসে ফিরছে, একটু পরেই আবার দেখে যে লাইটটা আবার জ্বলে।
তোর মানে ভয়? আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ। প্রিয় শ্রোতা, আমরা ডরের পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই। ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন, বাতিটি অফ করা আছে, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং অবশ্যই ভয় পাওয়ার জন্য অনুষ্ঠানটি শুনবেন না, মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে চোখের সামনে দেখার চেষ্টা করবেন। দেখুন তো, আমরা যা বলি ডর মানে ভয়, সেটার অস্তিত্ব টের পান কিনা। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও রাত 12:06 ফিরবো, এবং গভীর রাত মানেই ভয়। ডর মানে ভয়। আরো একবার স্বাগত ডরে, কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোভান।
প্রিয় শ্রোতা, ডর আপনাদের অনুষ্ঠান, যাদের জীবনে ঘটে যায় অতিভৌতিক ঘটনা, আমরা তাদেরকে নিয়েই ডর সাজিয়েছি। আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানে এসে আপনি আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে বলবেন এবং সতর্ক থাকতে বলবেন, তাহলে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ।
ভয় পাওয়ার জন্য, ভয়ের অনুভূতি মনের মধ্যে আনার জন্য একটা ভৌতিক পরিবেশ অনেক বেশি জরুরি। আমরা সেই পরিবেশটাকে অনেক বেশি গুরুত্ব দিই। যে ঘটনা আপনার সামনে ঘটছে দিনের আলোতে, তার চাইতেও অলৌকিক ঘটনা আপনার সামনে হয়তো বা ঘটে যায়, কিন্তু আপনার মনের মধ্যে সেটা কোনো তোতনা সৃষ্টি করে না, কারণ তখন ভয় না পাওয়ার মতো পরিবেশ থাকে, এবং ওর চাইতেও হালকা ঘটনা নিশ্চুপ, নিভিক, ঠান্ডা একটা পরিবেশে আপনাকে থ বানিয়ে দিতে পারে। সেরকম কিছু ঘটনা আমরা শুনছি, আবারও ফিরছি ডরে। আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি, আমি আর জে কে প্রিয়া, ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
দেখ ওরপরে আমি আবু ভাইকে যখন ঘটনাটা বললাম, সে আমাকে সেম কাহিনীটা বললো, একদিন নাকি ইস্যু আছে রাতে, আমার ওয়াইফটা ঘুমাই গেছে, উনি ইয়া দেখতেছে, মুভি দেখতেছে, তো হঠাৎ করে দেখে যে সেলার লাইট চলে, উনি গিয়ে সেলারটা খুলে লাইটটা বন্ধ করে আবার এসে ফিরছে, একটু পরেই আবার দেখে যে লাইটটা আবার জ্বলে। পরের দিন কি করছে, একটা হুজুর থেকে একটা ইয়াসিন সুরা একটা ইয়া এনে লেখা লাগাই দিয়েছিল, এরপর নাকি এই জিনিসটা আর হয়নি। সেম ঘটনাটা আমি আবু ভাইয়ের কাছে পরে পেলাম, এরপরে আর এই বাসায় ছিলাম না, দুদিন হোটেলে থেকে তারপরে চলে আসলাম আর কি
বাংলাদেশে।
হ্যাঁ, এই ছিল এই ঘটনা।
ওকে, মানে আমরা আজকে সরাসরি কিছু ঘটনা শুনলাম, মানে একদম প্রত্যক্ষদর্শী,
একদম
যারা শুনেছে তারা নিশ্চয়ই ঘটনাগুলোর মানে কতটুকু বিশ্বস্ততা আছে এটা তার কথা শুনলেই বুঝতে পারবেন।
মানে আমার এখন পর্যন্ত অনেক 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 হিউজ নাম্বার হরর মুভিজ দেখা আছে, তার মধ্যে আমি সবসময় যেটা নাম বলি, দ্য কনজিউরিং, আমার খুব পছন্দ। ওইটার ঘটনাও কিন্তু এরকম একটা সেলারে শুরু হয়।
হ্যাঁ, সেলারে,
আর
দেখা যায় যে এর আগে যারা ছিল, তার আগে যারা ছিল, তার আগে যারা ছিল, তাদের অনেক জিনিস পড়ে থাকে সেলারে। সেলারটা বেসিক্যালি কেউ টাচ করে না, মানে সেলারটা জানে।
এবং আমার যে আমি যে বললাম, আমার ফ্রেন্ড থাকতো ওখানে, আমার কাজিন, ওর চার পাঁচটা ফ্রেন্ড মিলে ওরা যে ওরা ইভেন উল্টা পাল্টা ধরনের মজা করতো, যেমন মনে কর ওদের নাকি এরকম একটা সেলার রুমে কিছু একটা ওরা ফেলে দিলে ওটা আবার পরের দিন দেখা যেত যে গেটের সামনে সিঁড়িতে এনে রাখা, যে এটা এখানে ফেলো না এরকম একটা ব্যাপার, কেউ হয়তো গুছিয়ে এনে রেখে গেছে। ইটস নট লাইক কোনো অ্যাটাকিং ব্যাপার নেই, কিন্তু ওই কাপড়টা হয়তো একটা রুমাল ফেলে দিয়েছে নিচে অন্ধকারের মধ্যে, সেটাও গেটের সামনে রাখা।
আচ্ছা দেখ, সেলার নিয়ে যখন কথা আসলো, আমার একটা ফ্রেন্ডের কাহিনী বলি। ওর বাসায় যেটা হয়েছে, মানে কিচেনের পাশে সেলারের ইয়েটা, ওটা যেটা বললো যে ওটা আবার সাইড ওয়াইজ না, মানে ফ্লোরের সাথে ডোরটা,
ফ্লোরের মধ্যে একটা ঢাকনা,
হ্যাঁ ঢাকনা থাকে। তো আমার ফ্রেন্ডরা প্রায় সময় দেশে চলে আসে, আসলে প্রায় তিন চার মাস থাকে, ও ফ্যামিলি সহ থাকে ওখানে, ওর আম্মা ওর বন্ধু সহ। তো আমার ব্যান্ডের যে ব্রেক ডিভাইস আর কি, তো এখন একদিন কি হয়েছে, ওরা মানে ঢাকা চলে গেছে, ঢাকা চলে যাওয়ার, ঢাকা থেকে যখন ব্যাক করলো এখানে, দেখতেছে যে সেলারের ডোর খোলা, সেলারের ডোর কিন্তু অলরেডি কার্পেটের নিচে, কার্পেট সরানো, সেলারের ডোর খোলা। তো এটা দেখে
ঘরের কি অবস্থা,
ঘর বেসিক্যালি সেম আছে,
আনঅথরাইজ কেউ ঢুকেছে এরকম কিছু
আসতেছি। তারপর যেটা হলো, বেসিক্যালি আনঅথরাইজ কেউ ঢুকার কথা না, সবকিছু লক, একদম ভিতর থেকে বাইরে থেকে সবকিছু ভাবে লক করা থাকে,
সেটাই আমি জানি।
হ্যাঁ, তারপর ওদিক থেকে কিচেনে গেল, কিচেনে গিয়ে দেখে যে ক্যাচা কথা না, ক্যাচাপ, তারপর বিভিন্ন মানে মশলা, এই সেই যা যা কিচেনে ছিল সবকিছু এদিকে সেদিকে দেয়ালে উপরে এদিকে এদিকে, মানে একদম ছড়ায় ছিটা, মানে কেউ মানে মনে হয় যে ক্যাচাপ নিয়ে কেউ খেলছে এই ধরনের, মানে দেয়ালে দেয়ালে ক্যাচাপ, এখানে এটা এখানে সেটা, মানে সবকিছু উল্টা পাল্টা কিচেনে, এই জিনিসটা হচ্ছে। এবং সেলার ডোর একদম খোলা,
আমার মনে কোন একটা বাসায় যদি বেসমেন্ট থাকে ওই বাসা আমার কাছে এমনিতেই ভয়ের মনে হবে, মানে জিনিসটাই আমার কাছে ভয়ের মনে হয়, মানে
সবসময় খালি থাকে, মানে আসলে খালি রাখা ঠিক না রে,
কোন জিনিস এইভাবে খালি রাখা,
ওটা গরম থাকে তো অনেক, মাটির নিচে তো, মানে ওখানে কেউ থাকতে চায় না, কেউ থাকে না অ্যাকচুয়ালি, কোনো ভাবে থাকে না,
মানে অলমোস্ট ইম্পসিবল টু লিভ, যাতে সব ডাম্পিং জিনিস
আছে
ওখানে, ডাম্পিং
রুম হিসেবে বেসমেন্টে সবাই এটা সবকিছু ফেলে রাখে, যার যেটা দরকার নেই সেটা ফেলে রাখে আর কিছু না।
তো আশাফুল ভাই, আপনি ইউকে তে ছিলেন 5 বছর, আপনার তার মধ্যে এই এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, আর সেটা আপনি বাংলাদেশে আসার পরে আমাদের সাথে শেয়ার করেছেন, থ্যাঙ্কস আ লট।
আমার আসলে ইচ্ছে ছিল অনেকদিন থেকেই, আমি ডটটা শুনি, ডটটা শুরু থেকে আমি শুনতেছি, ফার্স্ট এপিসোড থেকে শুনতেছি।
আপনি কি ইউকে তে থেকে এটা
শোনা হয়েছে? না, আমি ইউকে থেকে আসার পরে ডটটা শুরু হয়েছে।
আচ্ছা আচ্ছা, ফাইন। তবে একটু জানিয়ে রাখি যে আশরাফুল ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে ফেসবুকের মাধ্যমে, ফেসবুকে আশরাফুল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, উনি ইনবক্স করেছেন, দেন কথা হয়েছে, ফাইনালি পেলাম ওনাকে। যারা ফেসবুকে আছেন, যাদের কাছে খুব ভালো কিছু ঘটনা আছে, আমাদের ডরের যে পেজের কথা আমরা আগেও বলেছি, ডরের তো সেখানেও বলতে পারেন, রেহানের পেজে আসতে পারেন, আমার পেজে আসতে পারেন, ওখানে এসে আপনাদের যদি এই ধরনের কোনো ঘটনা থাকে প্লিজ ডিটেইলস আমাদেরকে ইনবক্স করুন, অবশ্যই আমরা আপনাদের সাথে কথা বলবো।
সেটাই, এবং মানে ডিটেইলস বলতে একেবারে পুঙ্খানুপুঙ্খ ডিটেইলস নয়, আপনার
ঘটনা
ঘটনার মূল অংশটা অ্যাটলিস্ট আমাদেরকে একটু যদি জানান, তাহলে আমরা সেটার উপর বেস করে আপনাদেরকে কল দেওয়া, আপনাদের সাথে ফেসবুকের মাধ্যমেই কানেক্ট করা সবই করব। এবং একটু ধৈর্য ধরবেন, আপনারা মেসেজ পাঠানোর পরে কমেন্টে সব জায়গায় বলতে থাকেন যে আপনাদেরকে মেসেজ পাঠিয়েছি, আপনারা কেন উত্তর দিচ্ছেন না, কিন্তু একটু বুঝবেন, আমাদের কাছে হয়তো একসাথে 300 মেসেজ 500 মেসেজও আসে, তাই আমাদের প্রত্যেকটা রিড আউট করে রিপ্লাই করতে একটু হলেও সময় দরকার, সো প্লিজ ধৈর্য হারাবেন না।
ওকে, অনেক ধন্যবাদ আশরাফুল ভাই, চমৎকার কিছু ঘটনা, প্রথমবারের মতো আমি আর রেহান এমন একজনকে দেখি যে আমরা বাইরের ঘটনা সরাসরি তার কাছে
শুনেছি।
আই থিঙ্ক আমাদের যারা শ্রোতা রয়েছে তারাও প্রথমবার এটা শুনতে পেয়েছে আমাদের কাছে। ওকে, তাহলে চল আমরা এবার নেক্সট স্টোরিতে চলে যাই। আমরা একটা ঘটনাকে শুনলাম এবং খুব দুর্দান্ত রকমের একটা ঘটনা ছিল এটা,
যাই সেও দুর্দান্ত ঘটনার আশায় আমরা এখন ইমামুল ভাইয়ের কাছে যাব। তবে তার আগে ইমামুল ভাই, আপনার কাছ থেকে আপনার পরিচয়টা একটু জানেন।
জি, আমার নাম মোহাম্মদ ইমামুল হোসেন, আমি সাবার ক্যান্ডেলম্যানে থাকি।
আচ্ছা, আপনি কি করছেন এখন ভাই?
জি, আমি এক মেজর সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
আচ্ছা, মেজর সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
জি,
আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কি ইদানিং এর মধ্যে নাকি অনেক আগে?
জি, মানে দুইটা অনেক আগে ঘটছে, আর 20-22 তো যায় একটা ঘটছে।
এই গত রোজে 20-22 তম রমজানে আপনার সাথে কিছু ঘটনা ঘটে। তো ইমামুল ভাই, আমরা আপনার কোন ঘটনাটা শুনবো প্রথমে?
জি, আগে আমি আমার আম্মুরটাই বলি।
ঠিক আছে, তাহলে আম্মুর ঘটনাটাই শুনি।
এটা কত সালে আমার ঠিক মনে নাই, কিন্তু আমাদের গ্রামে তো কারেন্ট ছিল না তখন। আমার আম্মু মানে রাত প্রায় তো 11-12 দিকে রুমের থেকে গরমের জন্য বাইরে বারান্দায় এসে শোয়। আমাদের বাড়ির ভিতরে একটা মৌ গাছ আছে বড়, আর বাড়ির পিছনে একটা কবর আছে আমাদের নিজস্ব অবস্থান, আর বাড়ির গেটের সামনে একটা বড় শিমুল গাছ। তো আমার আম্মু আবার যেভাবে শুয়েছে মাথাটা শিমল গাছের দিকে পুকুরটা আর কি সাইডে ঘুমাইছে, রাস্তা দেখে পুকুর থেকে দুইজন মহিলা উঠে আইসা আস্তে আস্তে আমার আম্মুর মানে গলা চাইবে ধরছে দুইজনই।
দুজন মানুষ উঠে এসে আপনার আম্মুর গলা চেপে দিয়ে, আর উনি কি মানে তাদেরকে আসতে দেখেননি?
না মানে উনি ঘুমে ঘুমে সব দেখতেছে,
মানে উনি ঘুমে দেখছে স্বপ্নের মতো দেখছে যে দুজন আসছে ওখান থেকে এসে ওনাকে চেপে ধরেছে।
তারপরে আমার আম্মু তো লড়তে পারছে না, কিছু করতে পারছে না, তো আমার বড় আপু ছিল রুমে, উনি কি কারণে জানি বাইরে হয়, বাইরে আমার আম্মুকে দেখে উনি শোয়া, আম্মুকে টাচ করে আম্মু জ্ঞান পায়।
উনি কি অবস্থায় দেখে আপনার বউ?
উনি দেখে আমার আম্মু মানে একদম সব সদে শুয়ে রয়েছে, কোনো লড়াছড়া কিচ্ছু নেই, ঠিক আছে। তখন আমার আম্মু টাচ করে যে আম্মু তুমি এখানে গেল, তোমার আম্মু মানে লাভ দেওয়া উঠে যা আমার গলা কে জানি চাপ দিয়ে ধরছিল, পুকুর থেকে দুইজন উঠে আসলে আমি খুব ভয় পাইছি। পরে আমার আপু বলছে আম্মুকে রুমে চলো, বলেছে থাকে এটা যদি আবার স্বপ্ন টপ্ন হইতে পারে, তো আমি এখানে শুয়ে আমার খুব গরম লাগছে।
আসলে মানে এখন পর্যন্ত ঘটনাটা তো স্বপ্নের মতনই মনে হচ্ছে, কারণ যখন মানুষকে বোবায় ধরে তখন এই ধরনের স্বপ্ন দেখেই তারপরে এফেক্টটা শুরু হয়।
তারপরে আম্মু এখানেই শুয়ে যায় আমার, ঠিক আছে। তো আমরা আবার ঘরে যাই, তো তার প্রায় 15 মিনিট পরে আবারও মানে একটা জানলা আছে বারান্দায় একদম মাথার কাছে, এই জানলা দিয়া কেউ একজন হাত ঢুকাই দিয়া আম্মুর আসল ধরে টানতেছে শুয়ে থাকা অবস্থায়, মন ধরে টানতেছে মনে হয় ওনাকে মানে নিয়ে চলে যাবে বাইরে। তো আম্মু চোখ বুঝেই বলতেছে যে কে আপনি, কে এখান থেকে সরা যান, ঠিক আছে, আপনাকে আমি চিনি না, বলতেছে চলে যাবো, তুই আমার দিকে তাকায় একবার। আম্মু ভয় করে একবার তাকায়, যাকে দেখে তার কোনো শরীর নাই শুধু মাথাটা, মাথাটা অনেক বড় ছিল যা বলছে আমার আম্মু, কিন্তু কোনো শরীর ছিল না আর চোখ অনেক বড় বড় লাল।
তাহলে সে আঁচল টানছিল কি হাত দিয়ে ধরে? না
এটাই বোঝা যায় যে হাত দিয়ে টানে, কিন্তু হাত শরীর কিচ্ছু দেখা যায় না, শুধু মাথাটা দেখা গেছে,
মানে কোনো কিছু একটা টানতে ছিল, সেটা হাত দিয়ে টানুক বা কিছু ভাবে সে টান অনুভব করছিল আঁচলটাতে। তারপর
তো তারপরে উনি এটা দেখে একটা ঠিক করে দেওয়া হলে সে শেষ হয়ে যায়, আমরা
উনি অজ্ঞান হয়ে যান।
তখন আমরা দৌড় দিয়ে বাইরে আসি, এসে দিই আম্মু এই অজ্ঞান অবস্থা, আম্মুকে উঠে পানি টানি দিয়া সব বর্ণনা শুনি আমরা যে এই হয়েছে। আর এই যে পুকুর থেকে যে দুইটা লোক উঠে আসতো, এটা আমার মেজ আপুর সাথেও মাঝে মাঝে ঘটতো,
মানে যে আপু আপনার আম্মাকে এসে উঠিয়েছে?
না না, উনি ছিল বড় আপু, তার ছোট আর একটা আছে আমার বড়, তার সাথে এই ঘটনাটা ঘটে।
আপনারা কবে জেনেছেন আপনার আম্মুর সাথে ঘটনাটা ঘটার পরে না আগে?
যে আমার আম্মুর ঘটনার পরে এটা।
আচ্ছা, এটা মানে ওখানে শুইলেই কি ধরতো নাকি?
না না, আমার মেজ আপু তখন ঘরে শুয়েছিল।
আচ্ছা,
ঠিক আছে। আর ঘর উনি মানে ওনার পাশে একটা বাচ্চা ছিল ওনার, ঠিক আছে, তো বাচ্চাকে কিছু করে নাই, বাট ওনাকে এসে ধরছে ওইভাবে প্রায় 2-3 বারের মতো ধরছে, বাইসা গেছে যেভাবে হোক লড়া চড়া খাইছে।
আচ্ছা, যেই পুকুরের কথা আপনি বারবার বলছেন যে ওই পুকুর থেকে উঠে আসে, পুকুর থেকে উঠে আসে, ওই পুকুরের কি ওই ধরনের কোনো হিস্ট্রি বা কোনো অতীতের কোনো ব্যাপার আছে ওখানে?
হ্যাঁ, ওটা মানে অনেক লোকজনই বলে, ঠিক আছে, রাত করে নাকি পুকুরে মানুষ দেখা যায়, অনেক গভীর রাত্রে গোসল করে, কেউ মাছ ধরে, এরকম
অনেক কিছুই আমরা এভাবে শুনি, মাঝে মাঝে জানতে পাই। যেমন একটু আগে আমাদের কি ইমামুল ভাই বললেন যে ওই পুকুরটারও কিছু হিস্ট্রি আছে।
একটা ঘটনা আমরা শুনেছিলাম যে রাতের বেলা বৃষ্টির মধ্যে পুকুরের মাঝে কাউকে মানে সাঁতরে বেড়াচ্ছে, একটা কার ঘটনাটা আমি ভুলে গেছি,
আমিও মানে অনেকগুলো ঘটনা শুনেছি। আরেকটা একটা মেয়ে আমাদেরকে একটা ঘটনা বলেছিল, কোন একটা টিভিতে সে কাজ করে, তার বাসার পাশ থেকে যাওয়ার সময় একটা পুকুরের মতন পড়তো কলোনির ভেতর,
কলোনির ভেতরে
সেখানেও সে অন্যরকম একটা ঘটনা টের পেয়েছে। তো এই জিনিসগুলা মানে আসলে কিভাবে কতটুকু মানে নেব, কতটুকু ভৌতিক হিসাবে নেব আর কতটুকু মানুষের চিন্তা হিসাবে নেব, বা ভয় থেকে যে ভয়ানক চিন্তাগুলো আমাদের আসে, আমাদের ব্রেন এক সময় আমাদেরকে দেখতে বাধ্য করে সেগুলো, তো এগুলো কতটুকু এভাবে নিব দোষ আমি আসলে ঠিক বুঝে উঠতে পারি না।
তারপরে মানে এটা আমরা যখন জানি যে আমার আপুর সাথে ওই ঘটনা ঘটছে, তখন আমি আসলে ঢাকায় সবই আমার আম্মুই বলছি। তো আমার আম্মুর এই অবস্থা হওয়ার পরে উনি প্রায় 7 দিনের মতো জ্বরে পড়ে ছিল, ঠিক আছে, কোনো ওনাকে মানে ডাক্তার দেখাইছে অনেক কিন্তু কোনো কাজ হয়নি। ফার্স্টে এক কবিরাজ আসছিল আমাদের ওখানে, নাম করা তা নজরুল নাম, তাকে আনার পরে উনি জাহিরা টাহিরা ভালো করে দিয়েছে।
প্রথমে আপনারা ডাক্তারের কাছে যান, তাতে একেবারেই জ্বর কমেনি,
একদমই কমেনি।
7 দিন পরে আপনারা কবিরাজ মিয়া খানের জন্য নজরুলামে তার ঝাড় ফুকে কোন এক ভাবে তার জ্বরটা চলে যায়।
ডাক্তার যখন নিয়ে আসে ঠিক আছে, তারপর যত ওষুধ দিছে খাইছে ওনার মানে কাঁপুনি কমে নাই, গরমের কালেও খেতা এত মানে এত ভয় পাইছিল।
এটা হচ্ছে আপনার সেই প্রথম ঘটনাটা যেটা আপনার মায়ের সঙ্গে এবং আপনার বোনের সঙ্গে
ঘটেছে।
আপনার নিজের সঙ্গে কি কোনো ধরনের কোনো কিছু ঘটেছে?
জি, আমার নিজের সাথে একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমাদের গ্রামে, এটা আমার বয়স তখন আনুমানিক 10 বছর হবে। গ্রাম অঞ্চলে তো তখন আমাদের বাড়িতে বাথরুম ছিল না, তো ভোর হওয়ার আর কি আগে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা আগে আমি ছোট ছিলাম, আমার আম্মুকে বলছি আম্মু বাথরুম লাগছে, আম্মু বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি,
আচ্ছা
ঠিক আছে চলো ছাতাটা নিয়ে, আমি ছাতাটা নিয়ে একটু ভিতরে গেছি বাঁশঝাড়ের ভিতরে, ওখানে আম্মু একটু সাইডেই ছিল, তারপরে মানে হঠাৎ করে লাইন দিকে তাকাই দেখি একটা 4 বছরের মেয়ে, আনুমানিক 4 বছর হবে, তো মেয়েটা অনেক সুন্দর দেখতে, বাট মেয়েটা আমার দিকে তাকাই ছিল অনেক রাগি হিসেবে, ঠিক আছে মানে আমি কোনো ক্ষতি করছি ওর, আর চোখ দুটো অনেক লাল লাল মানে জ্বলতে ছিল এরকম আগুনের দাও যেরকম জ্বলে সেরকম ছোট একটা বাচ্চা,
হঠাৎ করে বাচ্চার চোখে এতই রাগ যে আপনার মনে হচ্ছে যে আগুনের মতো,
তখন মানে পরে কাইতে দিছে ঠিক আছে কাঁদতেছে মানে আস্তে আস্তে, তখন আমি সাহস করে দিয়ে যাই যে কে তুমি, তো কোনো অ্যান্সার দেয় না, তখন আমি মানে খুবই ভয় পাই, ওখান থেকে আমি দৌড় দিয়ে পালাই যায়, পরে সেন্স দিছে জ্ঞান ছিল না।
আপনি ভয় পেলেন কেন বাচ্চাটাকে দেখে?
অস্বাভাবিক লাগছে বাচ্চাটাকে, একটা সাধারণ বাচ্চা যেরকম সেরকম বাচ্চারা না,
কিন্তু তার মধ্যে কোনো অস্বাভাবিক চেহারা ছিল না, কিন্তু তার চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল যেটা অস্বাভাবিক,
আর তার মধ্যে এত মানে এতটুকু বাচ্চা এত রাতে ওখানে কিভাবে আসবে?
আমি মাঝে মাঝে মানুষকে এটাই বলি যে ভয়ঙ্কর কোনো রূপ দেখতে হয় না ভয় পেতে হলে, মাঝে মাঝে সময়টা ভয়ঙ্কর হলেই হয়। তারপরে
আমি আমার জ্বর হয়েছিল তখন, তো জ্বর পরে আমি এটা ডাক্তার দেখানোর পর আমার এটা ভালো হয়ে গেছিল, তো আমি যখন ঘুমিয়ে ঘুমাইতাম রাত করে তখন সেই মেয়েটাকে দেখতে পারতাম, যেটাকে দেখছিলাম সেই বৃষ্টির দিনে ওটা সেম আমার পরের দিন সেম জানলায়, হঠাৎ করে কি কারণে জানি ঘুম ভেঙে গেছে, সরাসরি চা দিয়ে জানলা সেই মেয়েটা কাঁদতেছে সেইভাবে সেই দিছি, কিন্তু চোখ জ্বলতেছে জানলাই একদম হাত দিয়া, এরকম প্রায় 3-4 দিন হয়েছে আমার সাথে। তারপরে কবিরাজ কবির দেখে তাবিজ দিয়ে দিয়েছিল বলে, তার কিছু দিন পরে এটা ভালো হয়ে গেছে।
ওকে, এটা হচ্ছে আপনার নিজের সাথেই ঘটেছে
একদম, আমার ফার্স্ট নিজের সাথে যেটা ঘটছে।
আর কোনো কিছু কি ঘটেছে?
জি, আর একটা ঘটনা আছে আমার সাথে, সেটা হলো যে গত 22 রোজায় এটা ঘটছে, হলো আমাদের সাভার এলাকায় সাহেবীতি, আমি আর আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ডটা আবার ব্যবসা করে, তো সো ও আবার একটু রাত হয়ে আসতে তো আমাকে বলছিল যে আজকে একটু আমার বাসায় যাবো, ঠিক আছে চল। আমরা 11টার দিকে বাইরে হয়েছি, ওর আব্বু দোকানে গেছে, ওর আব্বুকে রাখি আমরা বাইরে হয়েছি ওর বাসায় যাবো, তোর বাসাটা আর কি রাস্তার থেকে একটু ভিতরে গলি, ছোট্ট একটা গলি, তো গলির শেষ মাথায় ওর বাসাটা, ওর বাসার মানে এই গলিটা ক্লোজ হয়ে ওর বাসার সইছে আরেকটা নতুন একটা বিল্ডিং করতেছিল 9টা, তো আমরা ওখানে যাওয়ার পরে মানে সে আমার ফ্রেন্ডের বাবার কণ্ঠ পাই, কেউ হয়তো মারছে ওনাকে, মারামারি করতে
উনি ঝগড়া করছে এরকম কারোর সাথে,
আমরা কণ্ঠটা পাইয়া দৌড় দেওয়া উপরে উঠি।
সেই বিল্ডিংটা কি মানে নির্মাণাধীন ছিল, আন্ডার কনস্ট্রাকশনে ছিল?
জি জি। আর আশেপাশে কোনো উঁচু কোনো বিল্ডিং ছিল না, আর ওদের বাসাটাই 2তলা ছিল, তার আশেপাশে মানে 9তলাও সব দেখা যায় ওই এলাকায়, আর যে বিল্ডিংটা ছিল ওখানে আগে ডাস্টবিন ছিল আর কি, জঙ্গল টঙ্গল ছিল, তো যখন আমরা দুধ দিয়ে উঠি ওইটা 9তলায় ঠিক 9তলায় যাই, ইয়া যে কিছুই নেই, তখন আমরা এটা নর্মালই নেই, পরে আমরা পুরো বিল্ডিংটা আবার দেখি চেক করে কিচ্ছু পাইনি, আবার নেই না গেছে, যখন নামছি আমি হাতা ধরছি তখন আবারও মানে আমাদেরকে ডাকতেছে তাও দেখি কিচ্ছু নেই,
পুরো 9তলার মধ্যে কোথাও
নয়তলার মধ্যে কিচ্ছু নাই, আর রাত প্রায় 11:30
কি বিল্ডিংটা পেছনে চেক করেছিলেন?
বিল্ডিং পুরো ফাঁকা মানে গাঁদবে ওরকম কোনো সিস্টেম ছিল না, জাস্ট মানে শুধু খাড়া করাই রাখছি,
তাকালেই দেখা যাচ্ছে সব দিক, আলাদা করে পেছনে গিয়ে দেখার কিছু
না, না আর উপর থেকে যদি নিচে দেখেন সিঁড়ির সাইড দিয়ে তাহলে দেখা যায় নিচে কি আছে সব দেখা যায়।
তারপরে আপনারা কি করলেন?
তারপরে ওখানে আমার ওই সব বন্ধুটা একটু সাহসী ছিল, সে বলতেছে যে এটা কি হচ্ছে আমাদের সাথে, আমরা একটু এখানে বসি, কয়েক মিনিট একটু বসে ব্যাপারটা দেখি। আমি আবার এগুলাকে খুব বিশ্বাস করি ভাইয়া, আমার ভয়ও লাগে এগুলোকে। তো ওর তো সাহসে ছিল, ওর সাথে আমরা বসি, বসার পরে কিছুক্ষণ পরে স্মোকিং এর অভ্যাস ছিল, তো হালকা বদলে তারপরে আমরা যখন নামতে যাবো তখন মানে বাম সাইড থেকে একদম কাছের থেকে একটা মানে হারিকাবিল ফালাইলে যেরকম আওয়াজ সেরকম দাম করে ফালাই দিল তিন চারটা হারিকাবিল। তখন আমরা মানে ঘাবড়াই যাই, কি ব্যাপার, হারিকাবিলের আওয়াজ কোথা থেকে আসে? কেউ কথা বলতেছে, বাইরে হাড়ি পাতিল ভাঙতেছে, এরকম আওয়াজ
দুজনেই শুনতে পাচ্ছি,
দুইজনে একদম ক্লিয়ারলি। হঠাৎ করে একদম আমাদের সামনে ঝুমুর পড়ে আসলে যেরকম একটা শব্দ হয় না, হাত দিলে মানুষ ঝুমুর পড়ে, সেম ওরকম শব্দ মনে হয় জমি করে আমাদের সামনে হাত দিচ্ছে। তখন আমরা মানে ভয় পেয়ে যাই একদম, ঠিক আছে আমরা কি করবো, কোনো সেন্স ছিল না। আমরা নামার জন্য তৈরি হই, তো যখন নামবো যে নয়তলায় সাতটা আছে না দশতলা ফ্লোর, সেইখান থেকে একটা কুকুর নেই আসছে, ঠিক আছে, কুকুরটাকে দেখে একদমই ভয় পেয়ে গেছি যে এত রাত্রে এখানে কুকুর কিসের জন্য আসবে, মানে নয়তলায় কিসের জন্য কুকুর আসবে। তো এটা আমরা মানে অন্য কিছু মনে করে কুকুরটাকে সাইড দিছি, সাইডটা দাঁড়াইছি এক সাইডে, কুকুরটা নামছে ভালো মতো একদম আমাদের সই সই দাঁড়াইয়া আমাদের দিকে ঘাটটা দেখা করে প্রায় দেড় মিনিটের মতো দাঁড়াইছিল একইভাবে। আমরাও হ্যাঁ আমাদের দিকে তাকাইছিল, কিন্তু অস্বাভাবিক কিছু দেখি নাই, সাধারণ কুত্তার মতোই দেখছি। তখন আমরা একদমই ভয় পেয়ে যাই, তখন কুত্তাটা আসতে করে জায়গা নয়তলা সিঁড়িতে নামতে নামতে আর দেখি না আমরা, ঠিক আছে। পরে আমরা আস্তে আস্তে যখন নামি আটতলা নামছি, ঠিক আছে, আটতলা নামার পরে সাততলা নামবো, তখন পিছন থেকে একজন বলতেছে তোদেরকে নামতে দেবো না, তোরা জানিস না এখানে আসা যায় না, তোদেরকে তো মাইরা ফেলাবো, এই কথা। আমরা কিন্তু কিচ্ছু দেখতেছি না, বাট শুধু শব্দ শুনতেছি। তখন আমাদের একদম কলজা কাঁপতেছিল যে আমরা মরে যাবো মনে হয় বা ফালাই দিব আমার, আর তো কিছুই তো নাই সাইডে, সিঁড়ি দিয়ে যে এইগুলো দেয়
ওগুলো
না কিচ্ছু নেই, শুধু সিঁড়িটাই আছে। তার সিঁড়ি দিয়ে যে নামবো ওই দিক দিয়ে আবার মানে নিচা তো ফাঁকা, এদিক তো দৌড় দেই যদি মানে না রাখতে পারলে ওই দিক দিয়ে পড়ে যাবো, এই অবস্থা। আমরা তাও মানে কষ্ট করে নামি, ঠিক আছে, ওই সিঁড়িটা বৈশা বৈশা নামি। আমার পরে মানে প্রত্যেক তালায় একটা একটা করে আমরা শব্দ শুনতেছি, সাত তালায় নামি আরেকজনের শব্দ, কাইটটা ফেলা দিল, কয় আমার মেয়া ফেলা দিল, আমার বাচ্চা, ঠিক আছে, এরকম ধরনের আওয়াজ বিভিন্ন রকম, মানে খুবই ভয়ঙ্কর ভাবে। তখন আমরা একদমই ভয় পেয়ে যাই, জাস্ট আমরা যখন আবার একতলায় নেমে যাব তখন ঠিক পিছন থেকে একটা মহিলার কণ্ঠ বলতেছে আমাদের, তোদের কত বারণ করছি নামতে, কিন্তু আজকের মতো তো বাইসাই গেলি, পরবর্তীতে আসতে আর বাঁচতে পারবি না। এই কথা পর পর আমরা নিচে নাই না একদম বাসায় যাই, আমার বাসায় আর আমি ব্যাক করি না, ওর বাসায় একদম সামনে যাই, এটা শুনে আমরা।
ওকে, এই ছিল আপনার টোটাল ঘটনা। মোটামুটি আমরা ওনার কাছ থেকে তিনটা ঘটনা পেলাম, যে
ঘটনাটা যেটা আমরা শুনলাম, এক এক ফ্লোরে উনি এক এক রকম শব্দ পাচ্ছিলেন।
হ্যাঁ,
এই ব্যাপারটা চিন্তা কর, মানে এই জিনিসটা কিন্তু খুব বেশি ভয়ঙ্কর দোষ, মানে আমি জানি না কখনো ফেস করেছিস কিনা। আমি অনেক ছোটবেলায় মানে 11-12 বছর যখন বয়স, তখন একদিন হঠাৎ শুনতে পাচ্ছিলাম যে আমাদের পাশের বাড়িতে কেউ হয়তো কাউকে মানে কারো উপরে রেগে গিয়ে প্রচন্ড মারামারি করছে। হ্যাঁ, তো ওই শব্দগুলো আমার এখনো মানে কেমন যেন কানে ভাসে, একটা আতঙ্ক সৃষ্টি করে। তো ওনারা দুজন এই ধরনের শব্দগুলো পাচ্ছে, কেউ কাউকে কেটে ফেলছে, কেউ কারোর সাথে রাগ করছে, খুব মারামারি চলছে, বা কেউ কান্না করছে, তাদেরকে কিন্তু 100% ডিস্টার্বড করে দিয়েছে এনভায়রনমেন্টটা।
আমাদের বাসাটা আর কি একটু ভয়ঙ্কর টাইপের অনেক আগের বাড়ি, এটা আসলে সে আঙ্কেলের কাছ থেকে শুনছি আমি। বাড়িটা যখন তৈরি করে তো সে বাড়ির বাথরুমটা যখন আর কি বানায়, তখন একটা বৃদ্ধ লোক নাকি বাথরুমের ছাদের থেকে পড়ে যায়, ওনার চোখ একটা উইটা যায়, ঠিক আছে, কিছু একটা তেলাই চোখ উইটা যায়, তো ওই ওখানে মারা যায় লোকটা। তারপরে ওনার চোখটা খুঁজে পাওয়া যায় নাই, এখন আগে মাটি দিয়ে অন্য জায়গায় নিয়ে ওই বাথরুমে অনেক কিছু আর কি ফিল করে সবাই, আমাদের বাড়ির মোটামুটি সবাই গেলে ফিল, কিন্তু আমি কোনো দিন পাই নাই। আজ এই ঘটনাটা বলতে যাচ্ছিলাম যে দর্জি রাখা, ঠিক আছে, আমার বড় ভাই, আমার ফার্স্ট যেটা বড় ভাই উনি থাকে একদম কোনার রুমে, তো ওনার রুমের গেটের সামনেই একটা পেয়ারা গাছ আছে, ওনার পেয়ারা গাছটা বড় ভাইয়ার একদম রুমের সাথে চলে গেছে। তারপর বড় ভাই একটা মেয়ে আছে প্রায় 3 বছরের মতো বয়স হবে, দর্জি গায়ে অনেক কাজ করা বাসায় আসে, যেহেতু ওর দোকান আছে ওনার, একদিন 2টার দিকে আসতেছিল নাকি বাসায়, বাসায় আসার পরে রুমে গেছে, ফার্স্টে কিছু জায়গা নেই, রুমে যাওয়ার পরে আবার যখন হাত মুখ ধোয়ার জন্য কলপারে আসে, কলপের থেকে যখন যায় আমার রুমে, মানে পেয়ারা গাছটা ক্রস করে যাইতে হবে, যখন ক্রস করে তখন নাকি আমার যে ভাতিজি সে নাকি ছাদে পেয়ারা নিছে, ঠিক আছে, ছাদে উইঠা পেয়ারা 2টা 2 হাতে নিয়ে বলতেছে দাদু নাও নাও পেয়ারা নাও, ছাদের থেকে বলতেছে
মানে
ছোট একটা বিরতির সময় হয়ে গেল, মাত্র 4 মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি, আর জি কিপ্রিয়ার সাথে সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান।
ডরে আজকে 3 জন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহান।
4 মিনিট পর আমরা আবারও ফিরে আসব ডরে।
ডর
আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2।
ডরে আজকে 3 জন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ।
ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
ডর
দর্জি গায়ে অনেক কাজ করা বাসায় আসে, তো আমি একদিন 2টার দিকে আসতেছিল নাকি বাসায়, হাত মুখ ধোয়ার জন্য কলপারে আসে, কলপের থেকে যখন যাই আমার রুমে, মানে পেয়ারা গাছটা ক্রস করে যাইতে হবে, তো যখন ক্রস করে তখন নাকি আমার যে ভাতিজি সে নাকি ছাদে পেয়ারা 2টা 2 হাতে নিয়ে বলতেছে দাদু নাও পেয়ারা নাও, ছাদের থেকে বলতেছে, তো উনি আবার এই ঘটনা আমাকে বললো সকালে।
ওকে, আচ্ছা আমি একটা ঘটনা একটু বলতে চাই, যদি এই ঘটনার সাথে রিলেটেড কোনো ঘটনা না, বেশ কিছুদিন যাবত এই ঘটনাটা আমি পেয়েছি এবং ঘটনাটা আমি পড়েছি বেশ কয়েকবার, এবং ঘটনাটা আমার কাছে মানে একটু অদ্ভুত রকম মনে হয়েছে। ছেলেটার নাম খুব সম্ভবত ছিল জিতু, তো সে লিখেছে যে তাদের এলাকাটার নামও আমি ভুলে গেছি, আবার হয়তো দেখলে আমি নামটা বলতে পারতাম। তো তাদের এলাকাতে নদীর এপার ওপার আর কি যাতায়াতের জন্য এখন একটা সেতু হয়ে গেছে, কিন্তু তারপরও একটা সময় ওখানে মানে গুদারা ঘাট ছিল আর কি নৌকা পারাপারের জন্য, এবং নদীটা খুব ছোট না এবং অনেক বিশাল বড় যে তা না, মোটামুটি বেশ ভালোই সাইজের, একদম ছোটখাটো নদী না। তো এইটাতে আমি মাঝি এমনি আগে একটা সময় যখন ব্রিজটা হয় নাই তখন খুব পারাপারের জন্য ব্যস্ত ছিল এবং 9টা 10টা 11টা পর্যন্ত অনেক বিজি থাকতো, যখন ব্রিজটা হয়ে গেছে তখন এটা অনেকটা কমে গেছে। তো অনেক মাঝি তখন তাদের এই প্রফেশনটা চেঞ্জ করে ফেলে, অন্য অন্য প্রফেশনে চলে যায়। তো কিছু রয়েছে যে 2-1 জন বা 2-3 জন আছে যে যারা এই প্রফেশনটাতেই রয়ে গেছে, যে মাঝে মাঝে মানুষজন একটু যাতায়াত করে তারা এটা নিয়েই বেঁচে আছে। তো একটা ঘটনা ঘটেছে একটা মাঝির সাথে, সে আমাকে যেটা লিখে পাঠিয়েছে যে ওই মাঝিটাকে তারা খুব ভালোভাবে পরিচিত, কারণ তারা বন্ধুরা যখন নৌকা নিয়ে যদি বের হতো উনাকেই নিয়ে যেত, তো সেই সুবাদে অনেক পরিচিত। তো উনার কাছ থেকে এই ঘটনাটা শুনছে। ঘটনাটা ছিল এমন যে একদিন রাতের বেলা এই পার থেকে ওই পারে যাবে, যদি ব্রিজ দিয়ে যেতে অনেকটা ঘুরে যেতে হবে, তো সে ভাবছে যে এখানে আছে নদীর ওই পার থেকে ডাকতেছে যে তাকে নিয়ে যাওয়ার জন্য। তো উনি ভাবছে যে রাতের বেলা যেহেতু পারাপার করলে একটু টাকা বেশি পাওয়া যাবে, তো তখন রাত প্রায় 12টা পার হয়ে গেছে, তো উনি নদীর ওই পারে গেছে, যে ডাকছে তা জানার জন্য। তো ওই পারে যাওয়ার পর দেখে যে কেউ নাই,
খালি
খালি পুরা। যেহেতু রাতের বেলা এই উনি অভ্যস্ত, তো উনি ভয় পায়নি, উনি ভাবছে যে কোনো পোলাপান হয়তো ফাজলামো করছে,
বরঞ্চ ওনাদের যেরকম নিয়ম ওনারা হয়তো হাত ডাকা করে থাকতে পারেন যে কে ডাকছিলেন বা কে
আসছে। সে উনি এই কে ডাকছে এই ডাকছে এমন মানে চিল্লাচিল্লি করেছে, কেমন উত্তর দেয় না। তো উনি ধরেছ আজ থাকে না এলাকার কিছু বখাটে পোলাপান থাকে বা ফাজলামো করে, তো উনি হয়তো এই ঘটনা। তো উনি আবার ব্যাক করে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার সময় যখন উনি যে বৈঠা বেয়ে বেয়ে যাচ্ছে, তো একটা সময় হঠাৎ করে উনি খেয়াল করলো যে খুব কষ্ট হচ্ছে, দাঁতটা বাইতে কষ্ট হচ্ছে, মানে কি যেন একটা আটকে ধরে। তো একটা সময় দেখে যে উনি ইয়ে করতে পারতেছে না,
পারতেছেই না, দাঁত
মানে দাঁত কেউ ধরে রাখছে, দাঁত টানতেই পারছে না। যখন ধরে রাখছে উনি টানাটানি করার পর তখন একটু ভয় পায় গেছে, মানে কি মানে স্রোতে অনেক সময় স্রোতের চাপ থাকলে হয়তো একটু কষ্ট হইতে পারে, তার নাড়াচাড়া করতে পারবে না এরকম তো হইতে পারে। তো উনি ভয় পায় গেছে, এবং ঠিক এমন সময়ে পানির নিচ থেকে নাকি কেউ একজন এসে বলছে আমার না নিতে আসছে, আমার নিয়ে যাবি না। জাস্ট এইটা বলার পর ওই মাঝি মানে জোরে চিৎকার করে মনে করে নৌকার মধ্যে পড়ে গেছে। তো ওইখানে ওই আশেপাশে কিছু মানুষ ছিল রাতের বেলা, কেউ আড্ডা মারে, কেউ হয়তো ওই আশেপাশে মাছ ধরার জন্য কিছু মানুষ ছিল। তো ওরা শুনছে, ওরা শোনার পর তাড়াতাড়ি ওরা আসছে, এসে ওই মাঝিদের কাছে তো হ্যারিকেন টেরিকেন থাকে, ওগুলো জ্বালা দেখে যে সেই মাঝি তার নিজের নৌকার মধ্যে পড়ে আছে, এবং তাকে পরে এখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বাসায় পৌঁছায়, বাসায় দিয়ে আসে। তো সে ওই দিন মোটামুটি বেশ ভালো রকমের অসুস্থ ছিল। তো পরে যখন অনেক ইয়ে থেকে করার পর সে সুস্থ হয়, তখন তার কাছ থেকে এই ঘটনাটা সে শুনতে পায়। এই মাঝি এর পর থেকে রাতের বেলা নৌকা বেয়া ছেড়ে দিয়েছে, যেহেতু তার জীবিকা সে দিনের বেলা পায় আজানের আগ পর্যন্ত, যখনই আলোটা ডুবে যায় তখন আসে এই নৌকা পারাপারের
কাজটাকে। খুবই স্বাভাবিক যে ঘটনা শুনেলি, মাই গড। যাই হোক, ইমামুল ভাইকেও ধন্যবাদ, ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করবো এমনটা আপনার সাথে আর ঘটবে না, বাট যদি ঘটে তাহলে অবশ্যই ডরে শেয়ার করা।
জি ঠিক আছে, ডর চলছে, এবং সেই সঙ্গে সুমন আর রেহান তো আছি, আর পুরো একটা গ্রুপ আজকে আমাদের সঙ্গে আছে, আর একের পর এক ঘটনা শুনিয়ে যাচ্ছে। আই হোপ যে যারা শুনছেন ঘটনাগুলো, আমরা এখানে যারা আছি সবার কাছে ঘটনাগুলো যে ভালো লাগছে, অ্যাটলিস্ট আমরা সবার চোখ মুখ দেখেই বুঝতে পারছি, এবং যারা রেডিওতে শুনছে আই হোপ যে তাদেরও ঘটনাগুলো ভালো লাগছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আরো একজন আছে, ওনার কাছেই চলে যাই। প্রথমে একটু পরিচয়টা একটু তার কাছেই জেনে নিই। ভাই আপনার নামটা?
আমার নাম মোহাম্মদ সোহাগ।
মোহাম্মদ সোহাগ,
জি।
কোথায় থাকেন আপনি?
রামপুরাতে থাকি।
রামপুরাতে থাকেন? তো প্রথমে একটু ধন্যবাদ জানাই সোহাগ ভাই, যে আমাদের সাথে আপনি এত ব্যস্ততার মাঝেও এই দরের জার্নিতে যোগ দিয়েছেন, আমাদের সাথে আসছেন এখানে। আর সোহাগ ভাই, ডর টিমের কাছে আমরা যেটা শুনেছিলাম আপনার কয়েকটা ঘটনার কথা, এবং আমি আর রেহান পার্সোনালি ইন্টারেস্টেড আপনার ঘটনাগুলো শোনার জন্য, শুরু করে দেই আমি। আমি আর সহ্য করতে পারছি না যে আপনার মূল ঘটনাটা আসলে কি ছিল, বিস্তারিত শোনার জন্য প্রথমে কোন ঘটনাটা আপনি বলবেন আমাদেরকে?
প্রথমে আমার ওয়াইফের সাথে যে ঘটনাটা, এই ঘটনাটাই আমি বলতে চাচ্ছি।
প্লিজ তাহলে শুরু থেকে আমরা এই ঘটনাটা শুনি, কিভাবে কি হয়েছে।
আমার ওয়াইফের বড় বোন, সে দেশে থাকতো।
দেশে কোথায়?
বরিশালে।
বরিশালে, ওকে।
সে তার বাচ্চাকে দেখাশোনা করতো, তার হাজব্যান্ড থাকতো মালয়েশিয়ায়, সে শ্বশুর বাড়িতেই বরিশালে থাকতো। তো বাচ্চাকে স্কুলে দিয়া আসা এবং নিয়ে আসা এটাই তার কাজ ছিল, আর পারিবারিক যা রান্নাবান্না এই সব কাজ ছিল। এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ করতে করতে হঠাৎ সে নাকি বাড়ির ভিতরে উল্টাপাল্টা কথা বলে, মানে আজে বাজে কথা, কাউকে বকা বাদ্য, কাউকে এইরকম খারাপ। আবার রাত্রেবেলা দেখা যায় সে একা একা চলে যায় জঙ্গলে।
আপনার ওয়াইফের বড় বোন?
জি। তখন আমার এইরকম তারা নাকি অনেকদিন দেখছে, অনেকদিন দেখার পরে
মানে এটাকে হঠাৎ করেই হয়ে যেত,
হঠাৎ করে। সে খুব ভালো, শ্বশুর বাড়ি সবাই মন জোগাই চলতো, কিন্তু সে হঠাৎ এরকম যে কি লেগে হলো। তখন তার শাশুড়ি শ্বশুর তারা অনুভব করলো যে এরকম যে তার সাথে কিছু আসছে নাকি।
কোথা থেকে আসতে পারে, মানে কেন মনে হলো যে কিছু?
তার বাচ্চাকে নিয়ে আসা যাওয়ার সময় যে রাস্তাটা সে ইউজ করতো ওই রাস্তাটাই একটা শ্মশান ছিল। ওই শ্মশানের কাছ থেকে সে সবসময় বাচ্চাকে নিয়ে আসা যাওয়া করতো। তখন তার শ্বশুর এবং শাশুড়ি তারা অনুভব করলো যে এইখান থেকেই তার সাথে কিছু হয়েছে, মনে হয়েছে। তখন সে এরকম এক মাস দুই মাস খুব উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা করে, মানুষকে বকাবাদ্য করে। রাত্রেবেলা সে বের হয়ে যায় ঘর থেকে, দুইটা আড়াইটা তিনটার দিকে বের হয়ে যায় ঘর থেকে।
এই পরিবর্তনটা হঠাৎ করে আসছে, কোনোদিনও আগে
সে এরকম ছিল না। তার শ্বশুর শাশুড়ি এরকম থাকলে তো আগেই তার বাবা বাবাকে জানাইতো, এরকম সে ছিল না। ঠিক দুই তিন মাস ধরে সে এরকম করতেছে, তখন আমার শ্বশুরকে বললো, মানে তার বাবাকে বললো, ফোন দিল যে এরকম এরকম আপনার মেয়ে করতেছে হঠাৎ করে, কি হলো? তখন আমার শ্বশুর বলল যে তাহলে দে আপনারা একটা ভালো ওঝা বা ডাক্তার টাক্তার দেখান কি সমস্যা। তখন এক ওঝা টোজা না দেখাই সে বললো যে ভাই আপনাদের কাছে নিয়ে যান, আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন। তখন আমার
মানে উনি মেয়েকে পাঠিয়ে দিল, হ্যাঁ
আমার শ্বশুর বললো যে আপনি গাড়িতে করে পাঠিয়ে দেন, আমি নিয়ে নেবো হায়দ্রাবাদ থেকে, আপনার গাড়িতে তুলে সুপারভাইজারের নাম্বারটা দিয়ে দিয়েন। তখন সে হায়দ্রাবাদে নিয়ে আসলো আমাদের বাসায়, আনার পরে সে এইরকম হঠাৎ একদিন দাঁত লেগে গেল, দুই তিন দিন পরে বেউস হয়ে বললো। আমরা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসলাম, আমি বসেছিলাম, তো ডাক্তার এসে আমার শাশুড়ি অনেকবার চেষ্টা করছে দাঁত ছুড়ানোর জন্য, সে ছুটে দেবে না, ডাক্তার নিয়ে আসা করে সে ওই নাকটা কীভাবে ধরে জানো দাঁত ছুড়েছে, ছুড়ানোর পরে সে সুস্থ। তো হঠাৎ করে আর একদিন এইরকম রাত্রে সে বের হয়ে আমাদের বাড়ির, আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িতে পিছনে দুইটা নারিকেল গাছ আছে, নারিকেল গাছ দুইটার নিচে সে বসে আছে,
হঠাৎ করে
দরজা খুলে চলে গেছে। সবাই ওই রাত্রে কিন্তু সবাই ঘুমানো, আমার শ্বশুর শাশুড়ি এরা নিচে ঘুমানো, এবং আমার শালা আছে একটা ছোট তারা নিচে ঘুমানো, তার বড় মেয়ে ও একাই ওই খালের উপরে শোয়া আর তার বাচ্চারা। হঠাৎ করে আমার শ্বশুর রাত্রেবেলা দুইটার দিকে ওই ঘুম ভেঙে গেছে, সিগারেট খাইতেছে, তখন লাইটটা জ্বালাইছে, জ্বালাই দেখে তার মেয়ে এবং খালের উপরে নাই, তাকাই দেখলো দরজা খোলা সে বের হয়ে বাইরে দিকে। তখন আমার শাশুড়ি উঠলো কি হয়েছে যে ও তো ঘরে নাই, তখন যাই দেখি কি নারিকেল গাছের নিচে বসে আছে একা একা। তখন ওই পাশের আমাদের কাছে রাজমিস্ত্রির একটা লোক থাকতো, বারো ওরে নিয়ে যাই ধরে নিয়ে আসছে, কিছু ঘরে রাখছে,
কিছু বলে নাই, ধরে
উল্টা পাল্টা অনেক চিল্লাচিল্লি করছে, মানে দুজন লোক ওর সাথে শক্তিতে পারে নাই ভাইয়া। এরপরে আরেকটা হয়েছে ঠিক সকালবেলা আবার তার সাথে এরকম হয়েছে, আমিও বাসায় ছিলাম, এই সব কাহিনী দেখে আমি আর ডিউটিতে যাই না, সুমন দিও ছিল আমার শ্বশুরও ছিল, ঠিক দুপুরে জোহরের নামাজের আগ মুহূর্তে আবার এরকম হয়েছে, আমরা চার পাঁচজনও তার সাথে শক্তিতে পারি না, সে এক হাত জাগাইলে আমরা মনে হয় যে ছিটটা দশ হাত দূরে গেলাম।
মানে কি চাচ্ছিল
মানে সে আমাদের ছেড়ে দাও,
বের
হয়ে যাবে ছেড়ে দাও, আর নিজের মাথার চুল নিজে এমন ভাবে টান দেয় মানে চুল হাতের ভিতরে মানে এক মুঠ চুল ছিঁড়ে আছে, মানে নিজের হাতে নিজের মাথার দুই হাত দিয়ে। তখন এইরকম করে তার সাথে অনেক পারাপারি করা হয়েছে, তার বুকের উপরেও মানে মানুষ বসে আছে এরকম, মানে ওরে ধরে রাখতে
পারে
রাখা যাচ্ছে না, তার সাথে এরকম অনেক করার পরে ভাইয়া তার বুকে মানে হঠাৎ হাতে মনে প্রবলেম হয়েছে, মানে শ্বাস করতে কষ্ট হয়। তখন আমরা তার হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে নিয়ে ঠিক একদিন রাখার পরে চেকটি করে আবার বাসায় নিয়ে আসছি, আসার পরে ঠিক পরের দিন ভাইয়া আবার এইরকম শুরু করছে। আমি ওই দিন ছিলাম না, তখন আমি ডিউটিতে গেছি, পরের দিন আবার সে ঠিক, আমি ডিউটিতে গেলাম পরের দিনও, তারপরের দিন আমার হঠাৎ করে আমাকে রাত্রেবেলা আটটা বাজে ফোন দিল যে তোমার ওয়াইফ অসুস্থ। তখন আমি আমার শাশুড়ি
ফোন দিয়েছে,
আমার শাশুড়ি আমাকে ফোন দিচ্ছে
আপনার বাসা থেকে, আপনার শাশুড়ি ফোন দিয়েছে যে বলছে যে আপনার ওয়াইফ
অসুস্থ। তখন আমি বললাম যে কি হয়েছে, তো সে বললো যে তোমার ওয়াইফ হঠাৎ এই যে উল্টা ফাল্টা কথা বলে, এই সে এরে দেখলে বলে যে তোমার মাথা ভাঙিয়ে দেবো, তোমার মাথা খামো, বা এর বোকাবাদ্য অনেক খারাপ খারাপ আচরণে বোকাবাদ্য করতে,
মানে যেই ধরনের আচরণ এতদিন আপনার মানে
আমার জ্যাঠস
করতো, মানে ওই বড় বোন করতো, সেও করছে
এখন, সেও করছে, কিন্তু আমার জ্যাঠস খুব ভালো আছে এখন, এই দিন ওয়াইফে উল্টা ফাল্টা বলতে,
মানে আবার এক মুহূর্তের মধ্যে আপনার মানে জ্যাঠস একদম ভালো হয়ে,
খুব ভালো হয়ে গেছে আমার ওয়াইফ, খুব ভালো আমার ওয়াইফ উল্টা ফাল্টা বলতেছে, কিন্তু আমার জ্যাঠস আমার ওয়াইফের আসতেছে খুব ভালো দেখতেছে, কিন্তু আমার ওয়াইফ উল্টা পাল্টা বলতেছে। তখন আমি আমার শাশুড়িকে ফোন দিল আমাকে যে তোমার ওয়াইফ অসুস্থ, এরকম উল্টা পাল্টা কথা বলে। তখন আমি বললাম যে কি হয়েছে, তখন বললো যে তোমার বাচ্চা এনে ডাক্তারের কাছে গেছিলাম, আসার পর থেকেই উল্টা পাল্টা কথা বলে, সারাদিন বললে আমি ছুটি নিয়ে বাসায় চলে আসলাম, চলে আসছি ভাইয়া, কিন্তু আমাকে দেখার পর আমার ওয়াইফ এই খারাপ বাবা বোকা দিতেছে, তোর মাথা খাবো এরকম উল্টা পাল্টা দেখিয়া, কিন্তু আমি কাছে যাই বসছি, তারপরও সে কিছু আমাকে বলে না, আমার গায়ে হাত তোলে না, কিন্তু হঠাৎ করে আমাকে একটা ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়েছে আমি ওই খাড়ে কোনায় বসা, ধাক্কা দেওয়ার পরে আমি দরজা থেকে বের হয়ে পুরে গেছি, মানে এত গায়ে
জোরে
এত জোরে ধাক্কাটা দিয়েছে, কিন্তু জাস্ট দেখলাম যে ওই হাতটা একদম ই করলো, আমি ঘুরে গেছি, আমি অনুভব করলাম যে ওই আমার ইচ্ছাকৃতভাবে এত জোরে ধাক্কা দিলাম। তখন আমি জিত করে ওই ধরছি যে কি শয়তান মতন তো লাগে, আমি দেখি বললে আমি তাকে ধরছি, ধরার পর আমার শাশুড়ি সে বলছে যে এত রাত্রে আর কিছু করার দরকার নাই, চুপ থাকো। তখন আমার বাচ্চারে আমি আমার ওই জ্যাঠোর যার সাথে এইরকম হইতো তার কাছে দিয়ে আমার শ্বশুরে দিয়ে যে আপনার ওই রুমে থাকেন, আর আমি আর আমার বউ আর শাশুড়ি এই রুমে থাকি আমরা। তখন ভাইয়া ও রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় আমি কি বুঝি, ও ঘুমাতে যাওয়ার আগেই বলছে যে আমার ওই নারিকেল গাছের কথা বলছিলাম যে বাড়ির পিছনে দুইটা নারিকেল গাছ, ও বলতো যে ওই নারিকেল গাছে আমার বান্ধবী আছে দুইজন আমাকে ডাকে,
আপনার ওয়াইফ
বলতো আমার বান্ধবী আছে না, ডাইরেক্ট ঘুমানোর আগেই আমাকে বলতো, আমাকে বলছে ঘুমানোর সময় যে আমার বান্ধবী আছে আমাকে ডাকে, স্যার আমারে আমি চলে যাবো। তখন আমি অনেক মানে জিদের ঠেলায় দুইটা থাপড়ো দিয়েছি, কি তোর বান্ধবী তুই শো বলে আমি শুয়ে আছি, কিন্তু শোয়ানোর সময় ও আমাকে বলছে যে আমার রাইট আড়াইটা বাজে আমার বান্ধবীরা নিতে আসবে, তখন আমি বলছি যে রায় আড়াইটা বাজে নেতাইলে তুই আমার ডাক দিয়ে দিস, আমি জানো তোর বান্ধবীকে দেখতে। পরে সে বললো কি ঠিক আছে আমি ডাক দেবো না, আমার ও বান্ধবীরাই এসে আমার ডাক দেবো। তখন ভাই আমার মনের ভিতরে অনুভব হইলো যে ও আমার জাস্ট হাতটা জাগাইছে, হাতটা জাগাইলো আমি পুড়ে গেলাম। তখন আমি কি করলাম ঘুমানোর সময় ভাইয়া আমার শাশুড়ি ওই সাইডে, আমি আমার ওয়াইফ মাঝখানে আমি এই সাইডে, তখন আমি লুঙ্গি পরে ঘুমাইছি। আমার ওয়াইফের যে জামা আমি লুঙ্গির সাথে একটা গিট দিছি যে রাত্রে দুইটা বাজে তো বলছে যারা এটা বাজে যাবে, তো ও যদি ওঠে তাহলে আমি উঠে যাবো।
মানে আপনি একটা প্রস্তুতি নিয়ে
ঘুমাই রাখি যে রাত্রে হঠাৎ যদি উঠে চলে যায় কি না কি হয় তো বলতে পারি না, সবাই তো ঘুমিয়ে দেয় দুই তিন দিন ধরে ঘুমাইতে আসে না কেউই। ওই আমার জ্যাঠোসের কাহিনীতে ঠিক ভাই আমি মোবাইলটা আমার বালিশের কাছে নিয়ে ঘুমাই রাখি, ও ঘুমাই গেছে, ওরে ঘুমান দেখেই পরে আমরা চোখ বুঝছি মানে আমাদেরও ঘুম আসছে। ফাঁস করে রাইত আড়াইটা বাজে ভাইয়া ও উঠে গেছে, উঠেই আমার বান্ধবী আমার রাতে দরজা খুলে ফেলাইছে, মানে ও যে বসে ওই অনুভবে আমার লঙ্গিতে টান খাইছে আমি উঠতে বই বসে। তখন আমার ওই চিল্লা ছিল আমার শাশুড়ি উঠে গেছে, ও উঠেই দরজা খুলে রাখছে, ওকে আমি একা ধরে রাখতে পারতেছি না কোনো কায়দায়, এত শক্তি। তখন আমার শাশুড়িও ধরতেছে, আমার শাশুড়ির সিটা মারা আমার সিটা মারা, আমি যেই একবার আলনার কাছে পুইরা ভাই আমার হাতে ব্যথা পাইছি। তখন আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি দরজা একবার খিল লাগাই দিই ওই সেই করে। তখন এরকম করতে করতে আমার শ্বশুরেরা সবাই শুনেছে, সবাই আইসে আইসে দরজা লাগাই দিয়েছে যে তুমি থাকো কিছু এবার আমরা বাইরে আছি। তখন আমার শ্বশুরের বাহিরে একটা লাইট আছে, লাইটটা চালাই দিয়েছে যে কোনো সমস্যা নেই আমরা আইসি দরজা খোল, এখন ও কই যাই দেখি তোর টাইপের জন্য মিললো আবার বয়সী। আবার মানুষ টানুষ দেখলে বেশি মানুষ দেখলে চুপ হয়ে যায় নীরব হয়ে যায় কোনো বেশি হইতেই করে না। তখন এরকম রাইটটা গেল, পরের দিন সকালে আমি আমার আম্মারে ফোন দিলাম দেশের বাড়িতে যে আম্মা এই কাহিনী করতেছে এখন কি করবো। তখন আমার আম্মা বললো যে তোমার চাচারে আমি জিজ্ঞেস করি যে কি করা যায়। তখন আমার চাচাই বললো যে আমি তো আসতে পারবো না, তা আমি তোর অন্য একটা চাচারে ফোন দিয়ে বলতেছি তার নাম্বারটা দেয় সে আজকেই গাড়ি তুলে দিতেছি, মানে সে একজন ওজা মানে হাজির করে।
ওকে
মানে ওই সকালে বলছি সেই বিকেলবেলায় পুরস্কৃতি নিয়ে আমাদের জিজ্ঞেস করছে যে কেমনি কি, তখন সে বলছে কি যে তোমার ওয়াইফের কাছে তুমি যাও দেখি বৈশা। তখন আমার ওয়াইফটা অসুস্থ উল্টাপাল্টা কথা বলে, রাত্রেবেলা বেশি বলে দিনের বেলা একটু কম বলে।
আর এই সময়ের মধ্যে টোটাল সময়ের মধ্যে আপনার জ্যাঠা এসছে ওয়াইফের বড় বোন,
খুব ভালো আছে
একদম সুস্থ
একদম সুস্থ, তার সাথে কোনো কিছু নাই কিন্তু আমার বাচ্চারাও সে দেখাশোনা করতেছে।
আচ্ছা কিন্তু আপনার ওয়াইফের অসুস্থ প্রবলেম হয়
কিন্তু মাসখানে ভাই আমার ওয়াইফ কিন্তু আমার বাচ্চাটাকে কিচ্ছু করে নাই, সেই বাচ্চারা উপরে তার মায়া আছে দুধ খাওয়ায় তার খুব মায়া আছে, কিন্তু বাচ্চা না দেখলেও আবার তার মাথা গরম হয়ে যায় একটু পরপর নিয়ে আমার জ্যাঠুসি যেই আবার তাকে বাচ্চা দেখাই নিয়ে আসে। তখন আমি আমার ওই আম্মাকে যে বললাম ওজার কথা
ওই ওঝা ওজাকে
পাঠাই রেখেছে সকাল পরের দিন সকালে সে এসে ডাকা পড়ছে আমার কাছে। নিয়ে যাওয়ার পর ওজা যখন আমার বাড়ির ভিতরে মানে গেটের ভিতরে একটা পাড়া দেখে আমার ওয়াইফ নাকি শোয়া ছিল, আমি তো আর ভিতরে দেখি না কি অবস্থা আছে, আমি তো ওজাকে নিয়ে আসতে গেছি, সে নাকি বিছনা থেকে একটা লাফ দিয়ে বাইরে বেরিয়ে বুইরা তুই আসছিস তোর মাথা খাইয়ে ফেলাবো এরকম করে খারাপ আচরণে বকাবেদ্য করতেছে ওই মুরব্বীরে। তখন মুরব্বী বলছে যে আমার দেখে তো তুই এখন চেপি এখন এইসব কথা হচ্ছে। তখন আমার ওয়াইফ আমার রুমে যে রুমে আমি থাকি ওই রুমে, তখন আমি ওজাটাকে কি করলাম আমার শ্বশুরের রুমে ঢুকাইলাম যে আপনি এই রুমে বসেন। তখন ওই রুমে বসে আমার ওয়াইফ ওই রুমে উল্টা পাল্টা বকতেছে এই মুরব্বীরে যে ওজা তাকে উল্টা পাল্টা বকতেছে। আমি কই কাকা আপনি এটা কিছু করেন এইরকম বকাবেদ্য তো ভালো লাগে না। তখন সে বললো ও করবই এখন আমাদের দেখছে না অনেক চিল্লাইব কিচ্ছু করার দরকার নেই আমি রাত্রিবেলা যারা আসর করবো হাজির করবো। তখন ওই মুরব্বী বললো কি যে রুমে তুমি আর তোমার ওয়াইফ যে রুমে থাকো ওই রুমটা খালি করে দাও, মানে জাস্ট আলনা টালনা যা দুটি যা আছে পুরো সব বাইর করে ফেলাও, খাটটা থাক এতে সোনার রূপা পানি দিয়ে তুমি ধুয়ে দাও আমি এখানে থাকবো এখানেই ঘুমাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমার রাত্রেবেলা আমার শ্বশুর আমার শাশুড়ি আমার জ্যাঠুস মিললেই আমার ওয়াইফকে এই রুমে নিয়ে আসলো। আমি মুরব্বীরে একটা জায়নামাজ দিয়ে ওই রুমে মানে নতুন বিছনা চাদর টাদর দিয়ে তাকে দিছি যে আপনি এখানে থাকেন। সে দেখলাম ওই তাবিজ টাবিজ করতেছি শুয়ে শুয়ে, সে বলছে যে এখন তো দিন এখন তো কিছু করা যাবে না, রাইট হোক আমি রাত 12টার সময় এটা আসর বসাবো। তখন আমারে বললো যে কারা গান পারে এদের দুজন লোক ডাক দিও আমার সাথে যেন কাজ করে শক্তিশালী একটু ভালো হয়। ঠিক আছে কাকা। তখন আমি আমার পাশের ড্রাইভার হলো আরো দুই তিনটা ভাই ও বললাম যে তোরা আইস, তারা আসলো। তারপরে 11:30 দিকে ভাই এই কাহিনী তবলা বাজানোর জন্য ওই যে ভাতের ই আছে এইগুলি দিয়া খুব সুন্দর সে গান বাজাই হাজির করে। তখন এই চক দিয়ে গোল করে ডাক দিল, ওই চকের দাগের উপরেই ওই যে মানুষের মরা মানুষের যে হাড্ডি থাকে না ওই হাড্ডি নিয়ে আসছে সে সাথে বেড়ে যা যা লাগবো যাবতীয় সব নিয়ে আসছে। ওই হাড্ডি পুইরা দেখলাম একটা কয়লার মতো দাগ দিল, ওই মাঝখানটায় আমার ওয়াইফকে বসাইল। ওয়াইফকে বসানোর পরে ওই গানের মারফতি অনেক ডাকাডাকি করলো, ডাকাডাকি করলো দেখতেছে আমার ওয়াইফ ওই একটা কাগজ দিয়েছে হাতে সে ওইটা দিক ঠিক এক নজরে তাকাই আছে। আর ওই কাগজটা যখন উড়ে গেছে তখনই দেখলাম আমার ওয়াইফ চিৎকার শুরু করছে এই আমার ছাইরে দে ছাইরে দে।
তখন আলোকিত
না
লাইট আছে না
অন্ধকার অন্ধকার করেছে কিন্তু সব মানুষকে ওই ওদাই বলেছে যে আপনারা ঘরের ভিতরে দরজা লাগিয়ে বসে থাকেন দরজা খোলার দরকার নাই বাড়িতে একটু অন্ধকার থাকে। তখন কি করলো, আমার দরজাও লাগাই দিলাম, আমরা 27 জন ওইটার ভিতরে, যেমন আমার শালা, আমার সুমন্দি, আমার শ্বশুর, এরা সবাই আমার ওই ঘরের ভিতরে দেখতেছি কিভাবে কি করতেছে। হঠাৎ কাগজ তৈরি হলো আর চিৎকার করলো যে আমার ছাইরা দে, ছাইরা দে, আমার ছাইরা দে। এই মুরব্বী অনেক বোকা বেদ করতেছে, তো মুরব্বী বলতেছে যে আগে গেলি না কে। তখন অনেক চিৎকারের পরে আমার ওই ওয়াইফ মানে চুল টুল নিজের হাত দিয়ে এরকম ছিঁড়ে, মানে চুল ভাই অনেক বড় বড় চুল, চুল ছিঁড়ে ফেলেছে অনেকগুলা চুল ছিঁড়ে। পরে আমার শ্বশুর বলতেছে আপনি কিছু একটা করেন, ওর তো মাথার চুল সবই উড়াই ফেলাইবে। তখন সে কি করলো, আর ওরটা বড় হাড্ডি বাই করলো, হাড্ডি দিয়ে ওর মাথায় দিয়ে এরকম টাক দিল, বললো যে তুই ওরে এত কষ্ট দাস কিসের জন্য, তুই আমার সাথে বোঝাপড়া কর, ওর সাথে বাচ্চা মেয়েটার লগে তুই কিসের জন্য এত অত্যাচার করস, ওর মাথার চুলগুলো কি লেগে ফেলাস, তুই আমার সাথে কিছু কর। কিন্তু ওরে যে দাগদা দেশে ওই দাগের বাহিরে হইতে পারত, ওই দাগের ভিতরেই সে বসে আছে। তখন আমার ও নিজের হাত এত জোরে জোরে নিজের থাপড় দিল মাটিতে, তাই মনে হয়ে গেছে যে হাত ছাইটা রক্ত বাইরে হয়ে গেল, এত জোরে থাপড় দিতেছে
পাকা ওই দাগের ভিতরে,
দাগের ভিতরেই, কিন্তু ওই দাগের বাহির হইতে পারবো না, ওকে তো আটকাই ফেলাইছে ও জানে। তো সে ওই হাতের তালু দিয়ে রক্ত নিয়ে মাথায় সিঁদুর দিতেছে, বলতেছে যে আমি যাব না, যত চেষ্টা করো আমাকে পাঠাইতে পারবি না, আমার ওরে খুব ভালো লাগছে, আমার বান্ধবী, ওর সাথে আমি থাকবো। তখন ওই মুরব্বী চাচা সে বলতেছে যে তোকে যেতেই হবে, কি হলে যাবি, তোকে যেতেই হবে, তোকে পাঠানোর জন্যই আমি আসছি। তখন বলল যে না আমি যাবো না। তখন ওই চাচা অনেক মানে ইট ইট করতেছে, ওনাদের কি মন্ত্র টন্ত্র করতেছে, তখন ও খাড়াই গেল, ঠাস করে হঠাৎ করে সে খাড়াই গেছে। খাড়াই যাওয়ার পরে আমার মানে উপরে যে টিন, টিনের কাছে একটা পলি ছিল, ওই তার পলি দিয়া ওইটা টান দিয়া সেও উল্টা ভাল্টা মন্ত্র করে, মানে সেও এইরকম মন্ত্র করে করে পলির ভিতরে প্যাঁচ মারে গিট্টু দেয়। তখন গিট্টু দেয় আর ওই ওজায় কি যেন কেমন যেন নিজে নিজেই হয়ে পায়, ওজায় নিজেই অনুভব করতেছে আমার কেউ কিছু করতেছে, ওজায়ও মানে মন্ত্র করে হেও ওই পুলির ভিতরে একটু পলিথিন ছেড়ে আবার একটু গিটু দেয়, গিটু দিয়ে দিয়ে ওই যে গোল ডাকতেছে ওই দাগের ভিতরে ভিতরে রাখতেছে। পরে ওজাকে বলতেছে তুই যত চেষ্টা করছো আমাকে পাঠাইতে পারবি না। তখন ওদের লাশ একটা কাজ করলো, একটা ছবি আইকে নিয়ে আসতে,
ছবি
দেখা, ছবি দেখাচ্ছে ওকে যে তুই তোর এখন এমন জিনিস দেবো তোর যেতে হবে। তখন সে ওই ই থেকে যে মানুষ মারা গেলে যে হাড্ডিটা নিয়ে আসছে, ওই হাড্ডিটা একজনকে দিল যে এটা চুলার ভিতরে পুরো পুড়ে আনো, পুড়ে আনার পরে ওইটা আমার মুখের ভিতরে দিয়ে আমি ফুটো করে ফেলাইছে, ছবিটার মুখের ভিতরে দিয়ে পুড়ে ফেলাইছে, পুড়ে ফেলার পরে ওই অনেক চিৎকার করতেছে।
প্রত্যেকের জীবনে এমন কিছু না কিছু ঘটে, যেমনটা আজকে আমাদেরকে বলে যাচ্ছেন আশরাফুল, ইমামুল এবং সোহাগ। আপনার জীবনেও কখনো না কখনো ঘটেছে, হয়তো পাত্তা পেয়েছে কিংবা পাত্তা দেননি। কারো কারো জীবনে এমন ভাবে ঘটে যা সারাটা জীবন সে মনে রাখে, মনে দাগ কেটে যায়। সেরকম কিছু ঘটনা নিয়েই আপনি যদি আমাদের এই দরে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দিন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরব ঠিক রাত একটায়। সময় রাত একটা, শুনছেন ডর, বিবিসি রেডিও FM 89.2 এ। ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ। আর আপনারা উপভোগ করছেন ডর, ফিরছি আমরা ডরের শেষ ভাগে। ডর
তখন ওদের লাশ একটা কাজ করলো, একটা ছবি আইকে নিয়ে আসতে, ছবির আইকা যে
একটা একটা ছবি দেখা,
ছবি দেখাচ্ছে ওকে যে তুই ও যদি জিনিস হয়ে থাকস তো তুই যেতে হবে, আমি তোর এখন এমন জিনিস দেবো তোর যেতে হবে। ই থেকে যে মানুষ মারা গেলে যে হাড্ডিটা নিয়ে আসছে, ওই হাড্ডিটা একজনকে দিল যে এটা চুলার ভিতরে পুরো পুড়ে আনো, পুড়ে আনার পরে ছবিটার মুখের ভিতরে দিয়া পুড়ে ফেলাইছে, পুড়ে ফেলার পরে ওই অনেক চিৎকার করতেছে যে ছাড় আমাদের ছাড়, আমি যাবো যাবো, ক্লাস দিয়ে ধরে ওইটার ভিতরে ঢুকাই দিয়েছে, ছবিটার ভিতরে মুখ বরাবর বসে যে ছাড় আমি যাবো যাবো। তখন আমরা সবাই দেখতেছি যে আমার ওয়াইফে এত জোরে ভাইয়া ধরতে মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে, সাথে
মানুষের নিজের মুখ নিচেই ধরে
আমার ওয়াইফ নিজের হাত দিয়ে স্পিডে সেই হাত দিয়ে মুখ থেকে চেপে ধরছে, তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। তখন মানে আমার শ্বশুরও বললো যোগে ধরি, আমার শ্বশুরকে ওই যে ওজা সে একটা ই দিল, ধাক্কা দিল, আপনি কি এখানে নিজে ওজাগির করেন না আমাকে আনছেন, আপনি ধরেন কেন, মুখ দিয়ে ওর রক্ত বের হোক, একটুখানি হয়ে গেছে আর মুখে পুরো রক্তে ভরে যেতে আছে। তখন ওজারে বললো যে তুই ওরে কষ্ট দিস না, তোর যত যা করা লাগে আমার সাথে কর। তখন ওজারে বললো যে ঠিক আছে আমি ওদের সাইডে চলে যাবো, তুই আমাকে চারটে মুরগি দে। তো বললো যে তুই হঠাৎ করে মুরগি চাস, মুরগি আমি এই রাতে কই পাবো? বললো যে যেটা তুই পাস আন। তখন আমার শ্বশুরের বাহিরে ছিল, সে পাশের এক দোকানদার আসলো, এরা তো সব বাড়ির বাইরে শুনতেছে যে হাজির করতেছে। আমার শ্বশুর টাকা বাড়ি করে দিল যে তোমরা যাই চারটে মুরগি আনো। মুরগির কোনো নাম বলে নাই কি মুরগি বা কি মুরগি, এখন ওই লোক যাইয়ে দেশি মুরগি নিয়ে আসছে চারটে ছোট ছোট বাচ্চা। তখন আমি আমার শ্বশুর বললাম যে মুরগি আনতে বলছেন? বলছে যে হ্যাঁ মুরগি আনতে বলছি, মুরগি নিয়েও আসতেছে। তখন আমি ওজাকে বললাম যে নিয়ে আসতেছে, ঠিক আছে আচ্ছা। ওরে ওরে বললো যে তুই যে এখান থেকে যাবি, যাবার সময় কিভাবে যাবি আমাকে ভুলে যা। বলে যে আমি যাবার সময় যেভাবে হোক মুরগিতে আমাকে দিবি, আমি চলে যাবো। কিভাবে যাই, যাবার সময় কি দেখতে পাবি? তখন বললো কি যে আচ্ছা তুই মুরগিটা কিভাবে নিবি? বল মুরগিটাকে তোর এই বাউন্ডারি চোখে যে জায়গায় আমি রাখছি এই এই ভিতরে দেবো নাকি বাইরে নেবো? তখন সে বললো যে মুরগি দুইটা তুই নারিকেল গাছে নিচে দিয়ে,
ওই যে নারিকেল গাছ
দুইটা করে মুরগি দুই নারিকেল গাছে নিচে দিয়ে আস। মানে চারটা মুরগি আনতে বলছো, দুইটা করে দুই নারিকেল গাছের নিচে দিয়ে। তখন আমি বললাম ওই ওজাকে যে চাচা আমি কি দিয়ামো? কয় না তুমি বসো, তুমি দিয়ে বা কেন? তখন আমি চুপচাপ বসে আছি। তখন ওই আমার বাইরে মানে দরজার নিচে যেমন লোক, যেমন আমরা রুমের ভিতরে পাঁচ সাতজন লোক আর আমার শ্বশুরকে তো বের করিয়ে দেওয়া হয়েছে, তো চামড়ার জুতা আছে দুইটা। তো আমার শ্বশুরের মানে বাইরে চলে গেছে, হেতু দেখতে পারতেছে না মেয়ের এত কষ্ট। তখন ও যাই বলছে যে দরজাটা আস্তে খোলো, দরজাটা খুলছি লাইট নিভানো। তখন আমার ওয়াইফকে কি দিয়া ওই যে মানুষের হাত দিয়ে আছে না, মরা মানুষের হাতটি, ওই হাত দিয়ে দুইটা তাক দিল মাথায়। ও যায় আস্তে আস্তে মাথায় টাক দেওয়ার পরই আমার যে ওজা চাচা সে হাতিটা এইরকম যেদিক নিতে আছে, আমার ওয়াইফও সেদিক যাইতে হেঁটে যাইতেছে। যাওয়ার আগে ওই চোখ দিয়ে যে ডাক্তার দিয়েছিল আর কয়লা দিয়া, ওই ডাক্তারকে মুছে দিতে এক কোনা একটু মুছে দিতে। তো ওই যাওয়ার পরে ওই যে দরজা পর্যন্ত নেছে, দরজা পর্যন্ত নিয়ে হাতিটা এইভাবে রাখি হাতের উপরে বসে যে তুই যাওয়ার সময় একটা জুতা, যে জুতাটা তোর পছন্দ হয় তুই ওই জুতাটা মুখে দিয়ে কামড়াইয়া দৌড় দিয়ে গেট পর্যন্ত নিবি, এর বেশি ওরে নিবি না। দেখলাম যে একটা চামড়ার জুতা মুখের ভিতরে কামড় দিয়া নিয়ে সে দৌড় দিল, আর দৌড়ের দেশে এত স্পিডে ভাই ওর সাথে আমিও দৌড়ে পাবো না, এত স্পিডে দৌড়েছে।
আপনার ওয়াই
মেন গেট খোলা দৌড় দিয়ে যে টাস করে ওই মেন গেটের সামনে রাস্তায় পড়ে গেল। তার যে জামা ভাইয়া পুরো জামাটা রক্তে ভরা, মুখ চাইপা ছিল পুরা রক্তে ভরা। ওই যে পুইরা গেছে, কিন্তু ওজায় বইলে গেছে যে যখন পুইরা যাবে আপনারা কেউই ধরবেন না, আমি যাই ধরবো। পুইরা গেছে আমরা কেউ ধরি না, আমরা পিস পিস দৌড় দিছি ধরি নাই আমরা কেউ। তখন ওজায় যাই পানির ছিটা মিটা দিয়া রুমের ভিতরে আনছে, আনার পরে সে নব্বের দেহ হুশ হইয়া, তার কোনো হুশ নাই। পরে ওই আমার শাশুড়িকে বলছে যে তুমি ওরে এই মুখটা মুছাই টুছাই দাও। পরে মুছাই টুছাই দেওয়ার পরে ও মোটামুটি সুস্থ, মানে যে ওর হুশ নেই এমনি ওজা বলছে যে ওর জ্ঞান ফিরে আসবে এমনি ওই সুস্থ আছে। পরে ওজা ওর দু তিনটা তাবিজ দিল। পরে ওই যে মুরগি চারটার কথা হইয়া, ওই ওজা ওই রাতে বলছে যে মুরগি আমি দিয়ে আসবো, তোমরা কি দিয়ে আসার দরকার নাই? তখন বাইরে গেছে রাইট একটা দেখতে পাচ্ছে। তখন আমরা তার কাছে মুরগি দিয়া আমার ওয়াইফকে নিয়ে আমার তাবিজ টাবিজ যখন বাইরে দেখছি তখন আমার শ্বশুরের রুমে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওয়াইফকে নিয়ে আমি এই রুমেই শুচি, ওই যে কাকা যে কবিরাজ তাকে একারেই ওই রুমে শুতে দিয়েছি যে আপনি একাই থাকেন, আর তার রুমে আমাকে রাখবেও না আজকে, কাউকে রাখবে না, সে একাই থাকবে। তখন সে ওই জায়নামাজের উপরে মুরগি চাইতে রাখে রেখেছে, রাইখে দিয়া সে মুরগি যেটা রাত্রি কখন যে দিয়ে আসছে ওইখানে যাইয়া, মানে ওজা বলতে পারে আমিও বলতে পারি না বা বাড়ির কোনো লোকও বলতে পারে না। তখন সকালবেলা আমারে বলছে যে মুরগি তো দিয়ে আসছি, আমি মুরগি দিয়ে আসছেন মানে মুরগি নিয়ে থেকে ছুটেই দিয়ে আসছেন? কারণ না বান্ধব অবস্থায় আমি দুইটা ধুই নারিকেল গাছের নিচে রেখে আসছি। আমি সকালবেলা যেয়ে ভাই দেখছি শুধু পাক আছে না, পশমগুলি পশমগুলি আছে,
পশমগুলো
মুরগি নাই, কোনো মুরগি নেই। এরপরে আমার ওয়াইফ খুব সুস্থ, আমার জেঠোসো খুব সুস্থ ভাইয়া, এইটাই ছিল আমার জন্য।
মানে কি বলবো, আমার খুব অদ্ভুত লাগছে একটা বিষয়, যেটা হচ্ছে যে আপনার জ্যাঠাই যখন সুস্থ হয়ে গেছে তখনই আপনার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, এমন কি ঘটেছে মাঝে যে আপনার ওয়াইফ সুস্থ হয়ে গেছে আপনার আপনার জ্যাঠাই?
এই ঘটনা মানে একটু আমি বলতে ভুল করছি, যেমন কিছু সময় সুস্থ ছিল দুজন, তার ভিতরে আমাদের পাশের বাড়ির দুই তিনটা বাড়ির পরই একটা মেয়ে অসুস্থ হয়েছে হঠাৎ করে অসুস্থ।
তার মানে এই জিনিসটা কারো না কারো শরীরে পাস হচ্ছিল, কারো না কারো কাছে ডাইভার্ট হয়ে যাচ্ছিল, আলটিমেটলি আপনার ওয়াইফের শরীরে যখন আসছে ওখান থেকেই তাকে তাড়ানো হয়েছে,
তাড়ানো হয়ে গেছে। মানে তারে ওই বোধ হয় বলছে যে সাত সমুদ্র তেরো নদী নাকি কি বলে, যে এটার ওদিকে যাবি, ওর কাছে আর জীবনে আসবি না। তখন পর থেকে এখন পর্যন্ত আমার ওয়াইফ খুব সুস্থ।
কতদিন হয়েছে এই ঘটনা?
এই ঘটনা দুই বছর হয়ে গেছে,
দুই বছর যাবৎ সুস্থ।
আমার বাচ্চার বয়স দুই বছর তিন মাস, আমার বাচ্চা তিন মাস।
ওয়াইফের বড় বোন কি অবস্থা? উনিও সুস্থ?
উনিও খুব সুস্থ।
ফাইনালি আসলে সুস্থ হয়েছেন? আসলে এরকম কিছু বিষয় আছে, যেমন যে মুরগি দান করার কিছু বিষয় রয়েছে, রক্তের মাধ্যমে কিছু একটা বিশুদ্ধ হতে চায়, এই জন্য ওরা অনেক সময় রক্ত চায়। এটা আমি জানি না যে আসলে সত্য কিনা,
যে আমাকেও কিছু বলা হয় না, আমাকে বলছে যে সকালবেলা যে মুরগি দিয়ে আসছি, কিন্তু আমি মুরগি ভাইয়া দেখার জন্য গেছিলাম, আমি জাস্ট শুধু মুরগির পশমগুলি আছে, এই পশমগুলি দেখছি আর কোনো দিনে, দুইটা গাছের নিচে দুইটা মুরগির যতটুকু পশম হইবে অতটুকু ঠিক অতটুকু পরিমাণে আমি পাইছি।
আচ্ছা আচ্ছা,
অন্য কিছু আমি পাই।
ওকে, তো এইটা ছিল হচ্ছে আপনার প্রথম ঘটনা যেটা আপনার ওয়াইফ এবং বলতে গেলে আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে ঘটেছে। আর কোন ধরনের কোন ঘটনা কি আছে?
একটা ঘটনা আছে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন দেশের বাড়িতে যাবার পরে আমার এক পাশাবর্তী এলাকার চাচাতো ভাই হয় তার সাথে,
শুনি আমরা ঘটনাটা।
আমার মাদ্রাসাও বন্ধ হয়েছে, এক সপ্তাহ পরে আমাদেরকে নিয়ে আম্মু এবং আবু দেশের বাড়িতে গেছে। দেশের বাড়িতে যাওয়ার পরে ওই যে আমাদের পাশাবর্তী যে চাচাতো ভাই বলি আমরা এলাকায়, ওরাও দেশের বাড়িতে গেছে, ওর আব্বু যায় না। তখন ওরা দেশের বাড়িতে যাওয়ার পরে ও মানে পিঠা খাইতে চাইছে নাকি, তখন ওর আম্মু বলছে যে তুমি যেয়া বাজার থেকে, বাজার বলতে কিছু দূর গেলেই দোকান আছে, যে ওই দোকানের পাশ থেকে যাইয়া বাজার বলে ওটাকে আমরা ছোট খাড়ো, বলছে ওই বাজার থেকে যে গুড় নিয়ে আসো, গুড় নিয়ে আসলে আমি পিঠা বানাই দিতে চাই।
ওই বাচ্চাটাকে,
বাচ্চাটাকে বলছে, বাচ্চাটা মোটামুটি বড় পাঁচ অন্য পাশে ওরাও মানে গোসল করবে একসাথে। এখন ওই গোসলের আগেই ওকে পিঠাটা দিচ্ছে, ও মানে হারছে আর খাইছে ওই পুরো বাগানের ভিতরে, হারছে একা একা হারছে খাইছে, ওর ওই পিচি পিচি পোলা পানের সাথে ওই গোসল করতে নাম। ওরা একবার দেখছে যে ওদের সাথে গোসল করতে নামছে, তারপরে কি ওই উঠে কি চলে গেছে নাকি গোসল করতে ওই যে ছিল, ওরা আর ওই অন্য পোলা পানে খেয়াল করে নেয়, খেয়াল করে নেয় ওকে। কিন্তু বেলা যখন দুইটা তিনটা বাজছে তখনই তার মায়ের অনুভব হয়েছে যে আমার ছেলে কই, সে ওই পোলা পান যারা ওর সাথে খেলাধুলা করে ওদেরকে জিজ্ঞাসা করছে যে ওকে দেখছো, ওর নাম ছিল ওলি, যে ওলিকে দেখছো, বলছে না তো আমাদের সাথে দেখছিলাম গোসল করতে নামছে, তারপরে যে কোথায় গেছে আমরা সেটা দেখি খেয়াল করি দেয়। তখন বলছে কি কোথায় যেতে পারে, অনেকে ওই বাগান টাগান যা আছে কবরস্থান আশপাশ সব খোঁজাখুঁজি করছে কেউ পায় না। তখন বললো যে তোমরা কোন জায়গায় থেকে গোসল করছো, যে একটা নদী আমাদের যে খালটা, ওই খালটা এ মাথাও আটকানো ও মাথাও আটকানো, মানে মাঝখানে এরা মাঠ দিয়ে মানে পানি কোনো দিক আপ ডাউন করে না, এই জন্য পানি দেওয়া নীরব থাকে। তো ওই যে জায়গায় ওরা গোসল করছে ওইটার কাছে একটা সাঁকু ছিল, মানে এদিক থেকে ওদিক পারাপারে, ওই সাঁকুর কাছে একটা গাছ ছিল, ওই গাছটার ভিতরে ওই যে রশির মতো যে ইগুলি জ্বলে, যেগুলি আমরা বলি শিকড়, ওইগুলি জ্বলে, তো ওই গাছটা ঠিক নিজ বরাবরই ওকে মানে কিতে বলবো এটা বলতে পারবো না, মানুষ যেটা বলে যে শয়তান, ওকে মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে ভাঙতে রাখছে, পা পায়ের ভিতরে
ভেঙে রাখছে। বলতো ওইখানে যেহেতু লতা পাতা বলছেন যে রশির মতো,
হ্যাঁ ওই গাছটা
কিন্তু পেঁচায়ও যেতে পারে
না,
কিন্তু এটা বুঝা যাচ্ছে যে কেউ বেঁধেছে,
কেউ ওকে বেঁধেছে।
ওকে,
পরে ওই যে দুই চারজন আইসে ওরা নিচে সব হাতাইছে, যদি পানিতে তো কোনো দিল না, যদি ডুবিও যায় তা আশেপাশে আছে
কোথাও থাকবে,
কোথাও থাকবে, বা ওই গাছের নিচ নিচ সবাই আতাও, বা ওই যে সাঁকুর আছে সাঁকুরের নিচে মাছ ধরার জন্য ডাল পাল ফালাইতো অনেকে যে ওই আর খোঁজো। তখন একজন নাকি গাছের নিচ দিয়ে নামতে নামতে হঠাৎ তার পায়ের সাথে বাইকে গেছে, হাত এরকম হাত ছিল তো হাতের সাথে পা বাজছে, তখন সে মনে করছে যে হয়তো কোনো কিছু হাত দেখে তাকে হাত ওর হাতের ভিতরে একিয়ে গেছে, ও সে চিৎকার করেছে, চিৎকার করে উঠেই যে এইখানেই আছে, এইখানে আরো দুইজন যাইয়া একসাথে ওকে তুলছে, তুলে দেখি এই যে নিচ থেকে প্রায় দুই হাত উপরে হবে ওই লতাগুলো একসাথে পেঁচানো, ওর পায়ের সাথে পেঁচাই রাখ, কেউ মনে হয় বেঁধে রাখছে ওকে এই অবস্থায় ওকে রাখছে। তখন উঠে যা ওকে, এখন তো মারাই গেছে, এখন কি করবে, পরে অনেক কান্দাকাটি বাড়ির ভিতরে, তখন ওর আম্মু একাই দেশে গেছিল বেড়াইতে, ওর আব্বু ঢাকা রামপুরাতেই, তখন ওর আম্মু ফোন দিছে, আমরাও সবাই দেখতে গেছি, আমি আমার আম্মু সবাই দেখতে গেছি, তখন ওর আম্মু ফোন দিছে ওর আব্বুকে যে এই কাহিনী, ওর আব্বু তো কান্নাকাটি দুইটা ছেলে একটাই মারা গেছে এই অবস্থায়, তখন বললো যে আমি আসার আগ পর্যন্ত আমার ছেলেকে মাটি দেবো না, আমি যেভাবেই হোক রাত্রে ভাইঙ্গে, আমাদের দেশে আবার ভাঙ্গে ভেঙ্গে যাওয়া যায় মামা থেকে তাড়াতাড়ি করে যাওয়া যায়, বলছে যে আমি যেভাবেই হোক চলে আসবো। বাইরে গেছে সন্ধ্যা ছয়টা, এই কাহিনী লাশ টাশ নিয়ে দিয়ে অনেক ছয়টা সাতটা বাজে গেছে, তখন বাজার থেকে ওই চা পাতা বরফ এগুলি নিয়ে এসে
নষ্ট
না হয় এইভাবে রাখছে ঘরের ভিতরে, অন্য ঘরে ওরা যে বাড়িতে থাকে মানে এখন যে বাড়িতে যাই ওরা আশ্রয় নিচ্ছে ওই বাড়িতে না, আগে যে বাড়িতে থাকতো ওই বাড়িতে লোকজন আছে ওই বাড়িতে লাশটা নিয়ে গেছে। সারা রাত রাখতে হবে ওর আব্বু আসার আগ পর্যন্ত,
যেহেতু তার ছেলে মানে বাবা চাচ্ছে যে তার লাশ না দেখে যেন
কবর না যাওয়া হয়। তখন তার আব্বু আসবে সকালে, আস্তে আস্তে সকাল হয়ে যাবে, এই লাশটা রাখতে হবে। তো তখন তার ওই লাশের পাশে অনেকজন মানে তার চাচি এবং তার মা, তার চাচাতো বোন, তার আরো আরো দুই একজন এরকম চার পাঁচজন মিলে কোরআন শরীফ কোরআন শরীফ পড়তেছে। তো লাশটা যেখানে রাখছে তার ঠিক মাথার মাথা বলতে কি বড়ি থেকে এক হাত দূরই একটা জানালা, জানালাটা হালকা একটু ফাঁক করা যেন বাতাসটা আবদন করতে, এরকম একটু হালকা ফাঁক করা, চাই আঙ্গুল কি পাঁচ আঙ্গুল ফাঁক করা। তো হঠাৎ এরকম সবাই কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে রাত প্রায় আমাকে বলছে দুইটা দেড়টার দিকে হবে, এরকম সময়ে হঠাৎ লাশটা জানালার বাইরে চলে গেছে, অর্ধেক বাইরে অর্ধেক দিতে। যখন লাশটা যেতে আসে তখন ওর আম্মু দেখে সাথে সাথে কোরআন শরীফটা মাঝখান প্যাডের উপরে রাখছে, তখন লাশটা আটকে গেছে জানালার ভিতরে। কিন্তু ভাইয়া ওই যে লাশটা যে আটকে গেছে, তখন ওই আমাদের দেশে যে জানালা বানাইলে শিক দেয়, লোহার শিক দেয়, দুই তিনটা লোহার শিক দেয় জানালার ভিতরে, দুই শিকের মাঝখানে যে আটকে গেছে, তো ওর শরীরের ভিতরে কোনো শিকও ঢোকে নাই কিছু না, কিন্তু মাঝখানটা চাইতে গেছে, অনেক চেপে গেছে মাঝখানটা, আর শুধু ওই মাথা এবং এই দুই হাত এই ছিনাটা ঠিক আছে, এই মাঝখানটা ছিনা থেকে চাই।
আমাকে একটু বলেন তো, যখন মানে কোনো কিছু ওনারা দেখতে পায় না, হঠাৎ করে দেখছে যে লাশটা তান দিয়ে কেউ নিয়ে যাচ্ছে,
তখন সাথে সাথে ওর আম্মু কোরআন শরীফ প্যাডের উপরে রাখছে, যতটুকু পাইছে ততটুকু উপরে।
রাত কয়টা বাজে?
আমি তো তখন ওখানে ছিলাম না, আমরা বাড়িতে চলে আসছি, তখন অনুমানিক রাত দেড়টা থেকে দুইটার
দিকে এই ঘটনা
ঘটে।
লাশটাকে জানালার পাশেই রেখেছিল?
না, জানালা থেকে এক হাত দূরে, মানে ঘরের ভিতরেই তো জানালা থাকে, যে বাহির থেকে এক হাত দূরে, জানালা থেকে এক হাত দূরে হবে লাশটা। তখন এই যখন
লাশটা, কিন্তু ওনারা কিছুই দেখতে পায় না যে কি
জানালার শিক দুইটা এমন করে ভাঙছে, ভেঙে পরে লাশটার ভিতরে আনছে।
এত জোরে টান দিয়ে বডি সহ ইয়েতে ওই শিকের যতটুকু অল্প জায়গা আছে এর ভিতরে ঢুকে গেছে,
ওই ভিতরে ঢুকে গেছে, এবং কি তার মাথা ঠিক আছে, হাতের ছিনাও ঠিক আছে, শুধু জাস্ট এই বুকের এইখান থেকে যতটুকু জানালার জায়গা ছিল অতটুকু
হয়ে গেছে।
সবাই অবাক যে একটা হাতের পরিমাণ কিভাবে হয় যে এইরূপ। তখন ওই শিক ভাঙ্গিয়া মানে ওরে আনা যাইতেছে না, কারণ মাঝখানটা তো আটকে গেছে, উপরে শিকের মোটা, ভিতরে নিচেও মোটা, মাঝখানটা চিকন। তখন ওকে ওই জানালার শিক ভেঙে আবার রাত্রিবেলা ভিতরে আনা হয়েছে। ওই যে চাপাতা অনেক কিছু পুড়ে গেছে, টান দেশে পুড়ে গেছে, তখন আবার চাপাতা ঠিক মতন দিয়া রাখিয়া সবাই, এবার যতজন আসলো আরো বেশি লোক বসে আছে,
পাহারা দিয়ে
সবাই।
আচ্ছা, জানালাটা যেই দিকে জানালাটা ছিল ওইদিকে কি ছিল?
ওইদিকে পিছন বরাবর বাগান ছিল,
বাগান
গাছটা বাগান ছিল,
মানে মানুষজনের ওইদিকে,
ওইদিকে মানুষজন নাই, কিন্তু ওই বাগানের ঠিক যদি বাগান থেকে আপনি হাঁটেন, দুই মিনিট গড়ি দিয়ে ওরা ঠিক দুই মিনিট হাঁটলেই তারপরে ওরা যে বাড়িতে নতুন থাকতো যাইয়া ওই বাড়িটাই যেতে হবে। মানে ওই পিছনে অনেক বড় বাগান, ওই বাগানের পরি বাগানের মাঝখান বরাবরই ওদের নতুন বাড়ি, যেখানে বৈশা পিঠা টিঠা খাইছিল ওই বাড়ি, ওরা ওই বাড়িতে থাকতো।
তারপরে
সকালবেলা ওর আব্বু আসলো, ওর আব্বু এসে এরকম হুজুর টুজুর নিয়ে ওকে মাটি দেওয়া হলো, কিন্তু মাটি দেওয়ার পর ভাইয়া প্রায় দুই তিন মাস ওরা ঘুমাইতে পারেনি।
কেন
ঘুমাইতে পারে নাই বলতে, হুজুর আনছে, হুজুর আনার পরে হুজুর কি করবে, হুজুর ওই বাড়িতে বান দিয়ে দিয়েছে, যেন আমাদের দেশে বলে বাড়ির ঘরের ভিতরে যেন কোনো কিছু না থাকে, এই জন্য মিলাদ টিলাদ পড়ায়, হুজুর আইনে মিলাদ টিলাদ পড়াইছে। কিন্তু ওদের বাড়ির পাশ থেকে অনেক কান্নাকারির আওয়াজ আসে, মানে ওরা শুনতে পায় রাত্রে, মানে এইসব কান্নাকারির আওয়াজ
শুনলেন,
মানে ওই বাচ্চা কাঁদতেছে, যে বাচ্চাটা মারা গেছে তার বাচ্চাই কাঁদতেছে, বা অমুক ওই যে আরো অনেকের কান্নার মানে পরিচিত পরিচিত লোকেরই কান্নার আওয়াজ পাইতেছে, মানে তাদের মনে হইতেছে অনুভব করতেছে আমাদেরকে কান্দার অনুভব করে বাহির করতে দেখেছে। ওরা তো সবকিছু বুঝছে, বোঝার পরে ওরা বের হয় না, বের হয় না। তারপর একদিন হঠাৎ করে অনেক লোকই নাকি এখনো ভাইয়া দেখে, যে মসজিদে যাওয়ার সময় অনেক মুরব্বীর আছে যে দেশগ্রামে মাগরিবের নামাজ পড়ে এসাও পড়ে রাত্রেবেলা চলে আসে, তখন অনেকে দেখে যে ওই বাচ্চাটা, যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা ওই বাগানে হাঁটে, একলা হাঁটে,
এখনো দেখা
যায় যে বাচ্চাটা রাত্রেবেলা একা একা হাঁটে। এবং ওই যে আমাদের যে মসজিদের ইমাম সাহেব, সে ঈশান নামাজ পড়াইয়া ঈশান নামাজ শেষ করে রাত্রে মানে আটটার দিকে, আমাদের কিন্তু সাড়ে সাতটা পৌনে আটটার ভিতরে নামাজ শেষ হয়ে যায়, তখন যে মসজিদ টসজিদ তালা লাগাইয়া হেরিকেন আছে, হাতে হেরিকেন নিয়ে যাচ্ছে। তো ওই যে নদীটার কথা বললাম, যে যেখানে ওর লাশটা পাওয়া গেছে সাকু, ওই তার ওই করি তার বাড়ি, সে সাকু করেই যেতে হয়। সে দেখতেছে কি যাওয়ার সময় ইমাম সাহেব মানুষ, তার মনে হুজুর মানুষ তো, সে অনেক কিছু পারে, সে তো ওই হেরিকেন নিয়ে একা একা যাচ্ছে, জোরে জোরে সুরা পড়তে পড়তে চলে যাচ্ছে, তার মনে ভয় নাই, নামাজ পড়ার শেষ। তারপরে সে দেখতেছে কি যে ওই বাচ্চারা ঠাকুর এপার একবার আসে, ওপার একবার যায়, এইদিকে একবার আসে মানে নদীটা, এইদিকে একবার আসে ওই বাচ্চাটাই। তখন সে হঠাৎ করে এই জিনিসটা দেখে তার তো সুরট সবই বন্ধ, মুখ থেকে সি চিৎকার করে ফেলাই। সে আর ওই
যখন এইসব বিষয়ে তার অনেক
অভিজ্ঞতা ভয় পাইছে,
নিজেই ভয় পেয়ে গেছে,
সে নিজেই ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর সে আর ওদিক যায় নাই, সে হেরিকে নিয়ে অস্তে পিছনের দিকে গেছে, যেদিক থেকে সে আসছিল ওই দিকে গেছে। পরে ওই পাশেই কিন্তু তার ওই বাচ্চার বাড়ি, যে বাচ্চারা মারা গেছে ওর গাড়ি, কিন্তু ওই বাড়িতেই কিন্তু তার দাদি আছে এবং আরো আত্মীয় স্বজন আছে। সে হুজুর ওই বাড়িতে না দিকে সোজা পিছনে ওই বাড়ি চলে গেছে। সবাই জানে যে এই বাড়িতে আশেপাশে কিছু একটা আছে, ওই বাচ্চার বাচ্চারা অনেকে দেখতে পাবে, অনেকে মানে 100 ভিতরে 80% লোকই ওই বাচ্চাটাকে দেখতে পাবে।
বলবো সোহাগ ভাই, মানে আমার মানে এই ঘটনাটা শুনে সিরিয়াসলি আমার নিজের শরীরের কাঁটা দিয়ে মানে গুজবাম করেছে। আমি এই ঘটনা, আমি এরকম ঘটনা অনেকদিন পর শুনলাম, মানে যখন ইমাজিন করছি, ইমাজিন করে আমি নিজেই ভয় পেয়ে গেছি অনেকটা। আর এরকম জায়গার মধ্যে বসে কে না ভয় পাবে, মানে কি বলবো। আর এই যে আমরা বলি না যে অনেক সময় অনেকেই বিশ্বাস করতে চায় না অনেক কিছু, যেমন ইমাম সাহেবের কথা আপনি বললেন, সে অনেক কিছু জানে এই বিষয়ে, সে অনেক অভিজ্ঞ, সে পর্যন্ত ভয় পেয়ে গেছে। আসলে এমন কিছু সিচুয়েশনে যদি পড়ে যায় কেউ, তাহলে অনেক সাহসও হয়তো কাজে লাগে না, মানে নিজের নিয়ন্ত্রণ আর নিজের কাছে থাকে না তখন। যাই হোক, অনেক ধন্যবাদ সোহাগ ভাই, মানে আপনি আমাদের এই জার্নিতে এসে এই ঘটনাগুলো শুনিয়েছেন। আমরা আশা করব যদি আরো কোনো ঘটনা আপনার থাকে কোনো এক জার্নিতে, হয়তো বা আপনাকে আবারও পাবো আমরা। তো বন্ধু, ঘটনা তো শোনা হলো, মূল ঘটনা তো বাকি রয়ে গেল।
মূল ঘটনা বাকি রয়ে গেল, মানে কি জন্য কেন আমরা এখানে এসেছি আসলে আরেকটু বুঝিয়ে বলা দরকার স্পটের ব্যাপারে আমাদের শ্রোতা বন্ধুদের। আর সেটা হচ্ছে যে আমরা আজকে যে জায়গাটায় আছি সেই জায়গাটায় সচরাচর কেউ যে থামে না সেটার জন্য ভৌতিক কোনো কারণের দরকার নেই। এখানে মানুষ থামে না কারণ এই জায়গাগুলো হচ্ছে মোটামুটি রেল লাইনের পাশের অবশিষ্ট জায়গা, যেগুলো তেমন কোনো কাজে ব্যবহারও করা যায় না কিংবা ব্যবহার করার মতন অবস্থান এখনো হয়নি। কিন্তু একটা লোক রাত্রে 2:30-3 সময় এখানে কেন আসবে, সেখানেই আমাদের ঘটনা।
এবং ঘটনার শুরুটা হয়েছিল একটা খুবই সাদামাটা একটা ঘটনা দিয়ে, একটু ফিল্মিং একটা ঘটনা দিয়ে,
রাইট?
কিন্তু এটার এন্ডিংটা হয়েছে সম্পূর্ণ টোটাল একটা ডিফারেন্স জেনারেটিভ। বেশ আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। এই ট্রেন স্টেশন দিয়ে একজন দম্পতি যাচ্ছিল এবং তারা নিউলি ম্যারিড কাপল,
রাইট? প্রথমবার তারা ঈদ করতে যাচ্ছিল,
বাড়ি যাচ্ছিল। সো হাজবেন্ড নেমেছে স্টেশনে কোনো কিছু একটা কেনার জন্য,
এবং সেই স্টেশনের নাম হচ্ছে আমরা যেখানে নেমেছি
উল্লাপাড়া রেল স্টেশন। তো ওখানে নেমে সে কোনো কিছু কিনতে যাচ্ছে এবং হয়তো সে একটু অন্যমনস্ক হয়ে গেছিল বা একটু ওভার কনফিডেন্স ছিল, কিছু একটা এরকম ছিল
মিলিয়ে সে মানে একটু কনফিউজ ছিল আর কি, যেহেতু জায়গাটাও চেনে না, এখানে ট্রেন কতক্ষণ থামবে না থামবে এগুলো
তার কোনো আইডিয়া ছিল না। তো ঠিক এই সময়ে ট্রেনটা ছেড়ে দেয় এবং সামহাও সে ট্রেনটা মিস করে ফেলে এবং ট্রেনের পেছনে সে দৌড়াতে দৌড়াতে অনেক দূর পর্যন্ত চলে যায়।
অনেক দূর, এবং অনেক দূর বলতে আসলেই অনেক দূর,
এবং সেই অনেক দূরটা দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় এসে যে থামে যে জায়গাতে আমরা এখন বসে আছি।
এক্স্যাক্টলি এই জায়গাটা যখন ওই মানুষটি ক্রস করে, ক্রস করার পরে সে হঠাৎ করে ধাক্কার মতন খেয়ে বোঝে যে সে আসলে মানুষের সঙ্গ থেকে কত দূরে চলে এসেছে, কতটা খালি একটা জায়গায়। এবং সে ভৌতিক না, সে চোর ডাকাতের ভয়ে আতঙ্কিত হয়ে যায়।
প্রথমে মানে যে কোনো মানুষকে এই আতঙ্কটাই পেয়ে বসবে প্রথম দিকে,
এবং তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সে বুঝতে পারে সে অনেক দূরে চলে এসেছে এবং সে আবার পেছনে হাঁটতে শুরু করে, এবং পেছনে যখন হাঁটতে শুরু করে তখন সে একটা ভয়ানক বিপদের মধ্যে পড়ে। ট্রেন ধরার জন্য সে দৌড় দিয়ে দিক জ্ঞানহীন হয়ে যেভাবে দৌড় দিয়েছিল, সে এতই বাজে একটা রাস্তা পার করে চলে এসেছে যেই রাস্তাটা দিয়ে তখন যেতে তার ভয় করতে শুরু করে।
স্বাভাবিকভাবে কেউ আসবে না,
কেউ আসবে না, যথেষ্ট চিকন ভাঙাচোরা একটা রাস্তা, তার দুই ধারেই খাদ, এবং যে কেউ আলোর মধ্যেও এখানে হাঁটতে গেলে পড়ে যেতে পারে। অথচ এই লোকটা রাত 3:30 সময় দৌড়ে এই জায়গাটা ক্রস করে ফেলে, এবং সে যথেষ্ট সাবধানভাবেই ফেরত আসার সময় যখন সে বুঝতে পারে ট্রেন সে ধরতে পারবে না, ফেরত আসার সময় সে ভয় পায় এখন সে কিভাবে যাবে, কিন্তু তাকে তো যেতেই হবে। আসলে ওনার ফেরত আসতেই হবে, তার কারণ হচ্ছে হঠাৎ উনি দেখতে পেলেন প্রায় 6-7 জনের একটা দল তার দিকেই হেঁটে হেঁটে আসছে, কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে না যে তারা তাকে দেখতে পেয়েছে, তাদেরকে ঠিক মতন দেখাও যাচ্ছিল না, কালো কালো 6-7 অবয়ব মাত্র। এবং এটা দেখে সে ডাকাত বা চোরের দল ভেবে সে মোটামুটি লাইফের রিস্ক নিয়ে ব্রিজটা পার করে। ব্রিজটা পার করে এখন এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি, এই ওয়ালের সামনে এসে এই জায়গাটার কাছাকাছি এসে সে দেখতে পায় অপোজিট দিক থেকে ওই ছয় সাতজন লোক আসছে। একটু আগে যারা তার পেছনে
ছিল
তারা সামনে থেকে আসছে। সামনে থেকে ওই লোকগুলোকে আসতে দেখে একেবারেই আতঙ্কিত হয়ে যায় সে। কিন্তু তখনই ঘটে অদ্ভুত ঘটনাটা। এই যে ওয়ালটার সামনে আমরা বসে আছি, এই ওয়ালের পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আপনি সামনে এগিয়ে যান, আপনার কোনো সমস্যা নেই। মানুষটা তাকায় না, ওয়ালের পাশে তাকাতেও তার ভয় লাগছিল, কারণ কণ্ঠটা সে জানে না। রাত্রে তিনটা সাড়ে তিনটার সময় কে তাকে এই অভয়টা দেবে, এবং সে সেটা না জেনেই কোনো এক কারণে বাধ্য হয় আসলে বিশ্বাস করতে ওই লোকটার কথা, এবং সামনে এগিয়ে যায়। ওই যে মানুষগুলো সামনে দিয়ে হেঁটে আসছিল তারা কোনো এক কারণে ডান দিকে বা বাম দিকে অন্য কোনো একদিকে চলে যায়, এবং সে হাঁটতে হাঁটতে আবারও কোনো মতে পৌঁছে যায় সেই উল্লাপুর উল্লাপাড়া রেল স্টেশনে।
তো এই ছিল কাহিনী, এবং সেই লোকটাকে আমরা বলেছিলাম এই স্টোরিটা ডরে বলার জন্য। তো সেই লোকটা এমন একটা জায়গায় জব করে
যেখানে থেকে ওনার পক্ষে এক্সপোজ করা সম্ভব না নিজেকে। সেই কারণে আমরা কোন অর্গানাইজেশনে আছেন, কি ধরনের অর্গানাইজেশনে আছেন বা উনি কে তার কিছুই বলতে পারছি না, ওই জন্য আমরা 100% দুঃখিত।
আর আরো একটা বিষয় আমরা দুঃখিত, সেটা হচ্ছে আমরা এখনই উঠে যেতে বাধ্য হচ্ছি, তা না হলে হয়তোবা এখানে আমরা আরো অনেকক্ষণ থাকতে পারলে কোনো না কোনো ঘটনা হয়তোবা আমরা নিয়ে যেতে পারতাম, আমরা কোনো অবয়ব দেখতে পাই কিনা,
হয়তোবা কেউ আমাদেরকে বলতো এখনো এখান থেকে বসে যে আপনারা যেতে পারেন, আপনাদের আর কোনো বিপদ নেই।
তো চল আজকের মতো উঠি।
প্রিয় শ্রোতা, এবার আজকের মতো বিদায় নেবার পালা। দরের 53টি পর্ব কেটে গেল আপনার সঙ্গে। যদি আগামী পর্বে আপনি বাংলাদেশের কোন একটি হন্টেড জায়গায় বসে নিজের জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো বলে আরো একবার ভয়ের স্বাদ নিতে চান, যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। আরজে কিবরিয়া, আরজে রেহান, সুমন এবং সাউন্ডের লোবানের পক্ষ থেকে। ভয়।